This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিব। আমি এই মুহূর্তে আরজি খিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। যাহা বলিব সত্য বলিবতে আজকে যিনি রয়েছেন তার জীবনের অপরাধগুলো আমাদের বিবেককে এতটাই বেশি নাড়া দেবে যে আমরা সত্যিকার অর্থেই ভাবতে বাধ্য হব যে মানুষ হয়ে এই ধরনের অপরাধ করা আমাদের পক্ষে সত্যিই সম্ভব কিনা। আমরা বারবারই বলে থাকি আমাদের বিবেক বোধ যখন ঘুমিয়ে থাকে তখন অমানুষ হিসেবে আমরা যে কাজগুলো করতে পারি তা একেবারেই সীমাহীন, এবং একই সাথে আমাদের বিবেক বোধ যখন জেগে যায় ঠিক সেই মুহূর্তে আমরা সেই পাপের জন্য যে পরিমাণ শাস্তি পেতে থাকি তার বর্ণনাও ভয়াবহ। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা আরজে সুমনের কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
যাহা বলিব সত্য বলিব,
ধন্যবাদ কিবরিয়া। প্রিয় শ্রোতা, আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে উপস্থিত হয়েছেন জাহাঙ্গীর। শান্ত স্বভাবের মানুষ, কথাও একটু কম বলেন। ছোটবেলা থেকেই লেখাপড়ার চেয়ে খেলাধুলার প্রতি বেশ আগ্রহ, বিশেষ করে ফুটবল খেলতে এবং বন্ধুদের সাথে দুষ্টুমি করে বেড়াতেই অনেক ভালোবাসেন। সবসময় বেশ পরিপাটি হয়ে চলেন এবং জাহাঙ্গীর গ্রামের পরিবেশ ভালোবাসেন। জাহাঙ্গীর নিজেকে নিয়ে বড়াই করেন না, কারণ সে মনে করে একজন ভালো মানুষ হতে নিজেকে আরো পরিবর্তন করতে হবে। জাহাঙ্গীরের জীবনের বাকি ইতিহাস শুনতে ফিরে যাচ্ছি আবারও কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব,
আমরা জানলাম যে কালা জাহাঙ্গীর আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং কালা জাহাঙ্গীর আমাদের ঈদের বিশেষ অতিথি, যিনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে এখানে লাখো মানুষের সামনে স্বীকার করতে যাচ্ছেন। কালা জাহাঙ্গীরের কাছে যাবার আগে আপনাদের সবাইকে বলতে চাই, এই অনুষ্ঠানে এসে যদি আপনি আপনার বিবেকের তাড়নাবোধ থেকে লাখো মানুষের কাছে স্বীকার করতে চান কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার শেষ পরিণতি আপনার জীবনে কি হয়েছিল, এবং আপনি যদি চান যে আপনার মতো করে ভুল সমাজের আর কেউ না করুক, তাহলে আপনি আসতে পারেন যাহা বলিব সত্য বলিবতে। যারা কেবলমাত্র কনফেস করতে চান, নিজের বিবেকের বোধ থেকে ভুল স্বীকার করতে চান, তারাই আমাদেরকে টেক্সট করবেন এইভাবে। প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানে বরাবরের মতো এক্সপার্ট প্যানেল থেকে থাকছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদের এই পুরো অনুষ্ঠানটি শুনে তার মূল্যবান মতামত প্রদান করবেন। ডক্টর তাজুল ইসলাম, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি?
জি, আমি আপনাকে শুনতেছি।
অনেক ধন্যবাদ, আপনাকে ঈদ মোবারক।
জি, আপনাকে এবং যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি।
ওকে, আমরা আশা করছি যে আপনি পুরো অনুষ্ঠানটি শুনবেন বরাবরের মতোই। আজকে কালা জাহাঙ্গীর আমাদের সঙ্গে রয়েছে এবং শুনে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করবেন।
হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে
আছি। অনেক ধন্যবাদ আপনাকে। ওকে প্রিয় শ্রোতা, আমরা মূল পর্বে ঢুকছি, তবে তার আগে কালা জাহাঙ্গীর আপনাকে প্রশ্ন করতে চাই, এখানে যারা আসে বিবেক বোধ থেকে এখানে আসে, আপনার যে বিবেক বোধের কারণে আজকে এখানে এসেছেন সেই বিবেকটি জাগানোর কাজ কে করেছে, কিভাবে আপনার বিবেকটি জাগ্রত হলো?
বিবেক জাগ্রত হয়েছে। আমি যখন দশ জনের সাথে একসাথে কাজ করি তখন খুবই ভালো লাগে, যখন আমি একা হয়ে যাই তখন আমার কাছে একা মনে হয় না, আমার মনে হয় যে আমি দুইজন, আমার মতোই আরেকজন আমার সামনে এসে বলে তুই কি অপরাধ করছো, তখন আমার মাথা আর ঠিক থাকে না, তখন আমি নিজেই বৈশা বৈশা কান্দি। যখন এবিসি রেডিওর অনুষ্ঠানটা শুনলাম তখন আমি মনে মনে ভাবলাম যে আমি এখানে আমার যাইতেই হইব, প্রায় ছয় মাস ধরে আমি এখানে মেসেজ পাঠাইতে পাঠাইতে আজকে এবিসি রেডিওতে আসছি।
আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার বিবেক বোধ নিজে থেকেই জেগেছে, এবং আপনি যেটা বললেন কোয়াইট সিনেমাটিক যে আপনার মতোই একজন সামনে এসে বলে যে কি অপরাধ তুই করেছিস এবং আপনি একা একা বসে বসে কাঁদেন। প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওর বিবেক বোধের জায়গাটি। আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব ওর মূল পর্ব। আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন।
যখন আমার 10 বছর তখন আমি সবসময় দুষ্টামি নিয়ে ফাইজলামি নিয়ে ব্যস্ত হয়ে গেছি।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা চার ভাই চার বোন।
চার ভাই চার বোন। আপনার বাবা কি করতেন?
আমার বাবা তৎকালীন মুয়াজ্জিনই করতো দেশগ্রামে,
মসজিদের মুয়াজ্জিন ছিলেন তিনি।
মুয়াজ্জিন ছিলেন।
ওকে।
তো আমরা আর দশজনে যাইতাম ওয়াজ মাহফিলে, যাইয়া সেরা দেখতাম যে বাজারে দেখতাম পোস্টার টানানো আছে ওয়াজ মাহফিলে, তো পোস্টারের নিচে যদি লেখা থাকতো যে দূর দূরান্ত থেকে আগত মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তাহলে আমরা ওয়াজে যাইতাম সব বন্ধুরা মিলে। তো ওয়াজে যায়া অনেক সময় দেখা গেল একবারে দুইবারে তিনবারে চারবারই তো খাইছি আমরা, যে পাশের গেলাম তারপর বলতাম যে অনেক দূর থেকে আইছি, মিথ্যা কথা বলতাম। আর আমাদের ছিল কি সনের ঘর। পরে এক পর্যায়ে দেখা গেল বাপের ক্যান্সার হয়েছে আর বড় ভাই থাকে ঢাকা বড় কাকার ধারে। পরে আমরা ভাবলাম যে না এনে আর থাকা যাইব না, চলা খুব কষ্ট হইতেছে। পরে বাপ মা সবাই মিললা আয়া বললাম ঢাকা। দাদার কোনো সয় সম্পত্তি বেশি একটা ছিল না, আর মা নানার বাড়ির অনেক সয় সম্পত্তি ছিল, তো মা আর কত আনবো, আনতে আনতে নানার যা বিয়ার সময় দিছিল মারে গলার গয়নাগাটি সব বিক্রি করে বাবার চিকিৎসা করেছে, এমনকি ঘরের যে খাট বিয়ার সময় খাট দিছিল, বাপে তো হাফেজ হাফেজ মানুষ, ওই
বাবা কোরআনের হাফেজ ছিল।
হ্যাঁ, কোরআনের হাফেজ ছিল।
ওকে।
তো সবকিছু শেষ করে লইছে ওই ক্যান্সারে। পরে চিকিৎসা করাতে হালকা পাতলা উন্নতি হয়েছে কিন্তু আজান দিতে পারে না। তো আইলেও ঢাকায় বায়ো মাছের ব্যবসা করে, আসতে আইসা ঢাকায় আসার সেকেন্ড গুলো উনি প্রথম বাসা নিছে, দুই চার মাস থাকতে থাকি। আর আমি তো গ্রাম থেকে আইছি গাইয়া কিছু বুঝি না, এই বাসা তিন চার মাস পরে কই এখানে রুম ভাড়া দাম, গেলাম আমরা গাবতলির সাইডে খৈরামপুর।
ওকে।
পরে একদিন দেখা গেল ওই ওই বাসায় একটা ছেলে থাকে আমার সমবয়সী, নাম হয়েছে মামুন, ওর সাথে একদিন গেলাম গাবতলি। ব্রিজের পাশে আর একটা ছোট একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে মহিলার কিছু ঝুপঝাপড়া, তো ওইখানে দুই তিনটা লোক খাড়াই রয়েছে, দুইজন মহিলা আর একজন ছেলে। পরে আমরা দুইজন গেছি, তারা তো খুব ভালো টাইটুই পইরা খাড়াই রয়েছে ঘুরতে আসছে। পরে তারা নিচের দিকে চায় রয়েছে, আমরা যখন গেছি তখনই ডাক দিছে তো এখানে 500 টাকা পড়ছে উড়াই দো তোমরা 100 টাকা দিবো। তা আমার সাথে যে মামুন গেছে, ওই মামুনে কইতাছি তুই থাক আমি যাই আনি তোরা বাঘ দিম। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ও গেছে যায় 500 টাকা আনছে, আনছে পরে ওরা 100 টাকা দিছে ওনার। আমি কই তুই আমার টাকা দিবি, কত রে কি আমি 25 টাকা দিবো, ও এই কথা কয়ে বুড়িশালেরা ছিল বাচ্চারি করে আমার কাছ থেকে টাকা গুলো নিয়ে এসে। পরে এক পরে দেখা গেল ওই বাসা ছাইরা দিয়ে আবার সেকেন্ড ক্লো নিয়ে যাওয়া। তো ওই বাসায় রাখা আমি তো তখন নাই তেমন একটা চিনিও না রাস্তাঘাট, যে জেনে বাসারায় ওই আনি আশেপাশে। পরে দেখা গেল কি ওই বাসার একটা চিপা আছে আমাদের রুমের পিছনে, ওইটাতে একটু মাটি মুটি আর আমের গাছের চারা আউস। পরে আমি কি করলাম আম গাছটা এনতে উঠায় আরেক জায়গায় নিয়ে বুনতেছে। তো এনকার কতটি স্থানীয় পোলাবানা ছিল, নাম হচ্ছে শাহিন মামুন নাদিম, ওরা তিনজন আমার দেখছে লক্ষ্য করছে আমি গাছটা লাগাইতেছি। তখন ওরা কিরে আমাদের ছাদে তো টপ আছে ওরে দিয়ে গাছ লাগাম, চলো ওরে আমরা বন্ধু বানাই আনি। ওরা তিনজনে গিয়েছে আমার কইতেছে আমাদের বন্ধু হইবা, কি কো তোমরা বন্ধু হমু, আমি তো কুস্তা চিনি না জানি না, তোমরা সাথে ঘুরলে কিতা হইব না হইব আন্তাজি। পরে সমস্যা নাই কয় তুমি আমাদের সাথে সবসময় চলবা ফিরবা আর আমরা যা যা করি তাই করো। পরে আমি বললাম তো আচ্ছা ঠিক আছে। এক পর্যায়ে দেখা গেল ওর সাথে মিশে গেছি, ওর আবার যা যে সিনিয়র ব্যাচ আছে তাদের কাছে পরিচয় করা দিল, জিন্না রনি তারপর হইলো অবি শশী আর হইলো বড় ভাই রেডি আমার বন্ধু বান্ধব, ওরা তো স্কুলে পড়ে ওরা থাকে পড়ালেখা নিয়ে ব্যস্ত, আর আমি থাকি ওর সাথে বড় ভাই বের সাথে বড় ভাই বেরোদের সাথে থাকতে একটা। ওরা এক সময় দেখা গেল কি যে এটা আনবার দেয় উডে আনবার দেয় যে এই টুকটাক আর কি কাম কাজ দিয়ে দেয় যে
দোকান। পড়াশোনার সাথে কোনো যোগাযোগ নাই?
না না, পড়াশোনার সাথে কোনো যোগাযোগ নেই।
পড়াশোনা করতেন না আপনি?
দিছিল ব্রাক স্কুলে দিছিল, তখন আমি পড়ালেখা করতাম না। আমার একদিক দিয়ে দেয় আরেক দিক দিয়ে আমি আয়া পড়ি।
মানে ওই পড়াশোনা করে পছন্দই করতেন
না?
কেন পছন্দ করতেন না?
পছন্দ করতাম না বলতে, তখন ওই পড়ালেখার দিকে আমার কোনো নলেজ ছিল না, তখন খালি দুষ্টামি ফেললাম।
এটার জন্য আপনার বাড়ি থেকে কোনো শাসন করা বা বকাঝকা দেওয়া?
শাসন করা তো বকাঝকা তো যা করার করছি, বাপে করছে, তবে বাপে অসুস্থ, বাপে আর তেমন একটা শাসন করতে পারে না, কারণ যখন ওদের সাথে পরিচিত হয়ে গেল তখন দরা চোয়ার বাইরে সারাদিন ঘরেই থাকি না, তাহলে আমার বিচার করবো কি, বকাঝকা দিব কি?
ওকে, পরিচিত হওয়ার পর?
হ্যাঁ, পরিচিত হওয়ার পর ওদের বড় বেশ, যেমন হাফিজ, তারপরে রেজা, কালা ফারুক, ওদের সাথে পরিচয় করাই দিল। পরিচয় করাই দেওয়ার পরে তারা কি করলো, এক পর্যায়ে গেল আমার টাকা দেয়, ওইখানে শালিমাজারের পিছনে একটা কলা বাগান আছে, ওই সাইডে একটা বস্তি আছে, ওই বস্তিতে পরিচয় করাই দিয়ে দিচ্ছে, প্রত্যেক দিন যায় পুতলা আনুন, ওই পুতলা আনুন টাকা দিয়ে দেয়, প্রত্যেক দিন যায় সেরা পুতলা আনি আর ফেন্সির বোতল আনি, আনিয়া সেরা ওদেরকে দিয়ে ওরা তালিন মাঠে বসে বসে খায়।
ফেন্সি রিল আপনি কোথা থেকে নিয়ে আসতেন?
ওই বস্তি থেকে।
আমি জিজ্ঞেস
করার তো কোনো প্রশ্নই আসে না, কারণ ওরা তো, আমি তো অন্ধবিশ্বাসী, ওরা যা বলে আমি তাই করি।
ওকে,
যদি এখন আমার সাথে একটু বড় মানুষ যাইতে আসে, যদি বলে ওরে মার, আমি দুমদার একটা মার আরম্ভ করবো,
মানে একদম পুরো ওদের একেবারে ফ্যান হয়ে গিয়ে,
ফ্যান হয়ে গেছি ডাইরেক্ট। ভাই কি করতে হইব কোন, ওরে মার, মাইরা একবারে।
মানে ওরা তো আপনার চেয়ে বয়স অনেক বড় ছিল?
বয়সে বড়, সিনিয়র।
ওকে, তারা আপনাকে ভাবে ব্যবহার করছে?
ব্যবহার করছে।
ওরা এলাকার কোনো ভালো লোকজন ছিল না?
না,
সন্ত্রাসী মাস্তান টাইপের ছিল।
মাস্তান টাইপের।
তারপর?
তারপর দেখা গেল কি, একদিন দুই দিন তিন দিন এরকম আনতে থাকি, এক পর্যায়ে দেখা গেল কি যে ওরা অনেক সময় গার্মেন্টস থেকে লোক আসে, কয় যে কালা এদিকে।
কি নামে ডাকতো? কালা।
হ্যাঁ, কালা, কালা এদিকে। আমাকে জি ভাই বলেন, কালকে তো তাজু ভাই মুক্তি পাইব জেলে থেকে, কয় লাগি কিছু ব্যবস্থা করতে হইব, আজকে তো বেতন পাইছে, দড়ি ঠেট দিই। পরে এক সোয়ামী আছে পুরা গার্মেন্টসের সামনে, ওই জের গার্মেন্টস তারই সোয়ামী, ওইখানে বসে থাকতাম, যখন বেতন হইতো বিকালে বেতন হইতো, রাত্রে ছুটি দিত আটটা বাজে, তখন বলতো যে ওরে দর, আমি যাই নগদে যাই কুলে উঠা যাইতাম, কুলে উঠা সাই রে একবারে টাকা নিয়ে নিতাম। তাও সব নিতাম না, কিছু রাখতাম কিছু নিতাম, কারণ চিন্তা করতাম যে আমরা সবাই কাছে মিলাই নিব, সবটি নিলে আবার ওরা চলবো কি?
তো এতেও বাধা দিত না মেয়েরা?
হ্যাঁ, বাধা দিত, বাধা দেওয়ার সময় এদিক ওদিক চাইতো, চাইয়া দেখতো যে বড় ভাইরা আছে, তখন আর বাধা দিত না, কারণ বাধা দিলেই জানে যে ধরে নিয়ে যাবো, ধরে নিয়ে যাবো, ওই কারণে কোনো বাধা কিচ্ছু দিত না। পরে এই টাকা সব ওদের কাছ থেকে অর্ধেক অর্ধেক করে নিয়ে যেত। নেওয়ার পরে তাজু ভাই আইসে, যেদিন আইসে আসার পরে তার সাথে দেখা করলাম, যে পরা কইল যে ভাই ও তো ভালো একটা সাহসী পোলা, ও তো আস্তে আস্তে দেখা যায় ভালো।
এই তাজুটা কে?
তাজুটা হচ্ছে যে ওই এলাকারই স্থানীয়, ওর বউয়ের কাছ থেকে যৌতুক চাইছিল, তখন না করছে, তখন সে কি করছে, তার বউর এসিড দিয়ে পুরো মেরে, তখন তো তার সবাই চিনে এলাকার, একবারে
পুলিশে ধরিয়ে দিয়েছে।
হ্যাঁ, পুলিশে ধরাই দিয়েছে, তারপর আবার জেল থেকে ছিটাইছে।
ওকে, তাকে আপনারা এইভাবে সংবর্ধনা দিচ্ছেন?
হ্যাঁ, তাকে আমরা সংবর্ধনা দিচ্ছি। তখন বলছে যে কালা আইছে, তখন যে বলছে তাকে একটা তাজু একটা চর মারে ঘুরে, কয়ে বেটা তুই জানস না এলাকায় যে কালা জাহাঙ্গীর আছে, শিষ্য সন্ত্রাস, তুই ওরা কালা জাহাঙ্গীর ডাকস, ও তো বড় হইলে তো ওই নামে ওরা ধরে নিয়ে যাইব। পরে ওরা কয়েছে আচ্ছা ভাই ভুল হইছে, ডাকুন না, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বন্ধু বান্ধব তারা সবাই ডাকে ডাকে এখন তাজু ভাই।
আমরা, আপনি দেখতে কালো এবং আপনার নাম হচ্ছে জাহাঙ্গীর, সবাই আপনাকে এর জন্য ডাকতো কালা জাহাঙ্গীর,
কালা জাহাঙ্গীর।
ওকে,
কিন্তু ওই এলাকার ভিতরে শিষ্য সন্ত্রাস আছে কালা জাহাঙ্গীর,
ওই এলাকার ভিতরে আরেকজন সন্ত্রাসী ছিল যার নাম কালা জাহাঙ্গীর,
সে বিদেশ চলে গেছে।
ওকে, যাই হোক, তারপর?
তারপর এক পর্যায়ে দেখা গেল কি যে পুরো এলাকায় নাম ফিরতে গেছে আমার, যে কালা জাহাঙ্গীর, কালা জাহাঙ্গীর। তখন মা বাপে স্বাস্থ্য ভাই ব্রাদার যারা আছে সবাই আতঙ্ক হয়ে গেছে যে ও তো এরকম খারাপ দিকে চলে যাইতেছে, তাহলে তো ও তো বেশি দিন টিকবো না, ওর যে কোনো টাইমে করসার হইতে পারে, এই সে হইতে পারে, বড় হইলেই ওর, মানে সবাই আমার নিয়ে চিন্তাধারা আরম্ভ করলো। তখন দেখা গেল কি কয়েক মাস পরে আমার বাড়িতে পুরা বাড়ি ঘিরা দেওয়া লাই দিচ্ছে আর্মি এসে ঘিরা দিয়ে দিচ্ছে। এখন তো কয় যে কালা জাহাঙ্গীর কাটা বাইরে, আর আমি গেটের সামনে উপস্থিত, আর আমার মাও সামনে। আমার মা তো গেরাইন না, কয় বাবারে কি হয়েছে বাবা, আপনারা কি লিগে আইছে কি কইছে, আমার সোলা কি করছে এসে, হয়ে বেটি তরপুলা এটা কালা জাহাঙ্গীর তরপুলা বাইর কর তাড়াতাড়ি। পরে আমার মা তো হাইরে কি কান্দা, আমার দেহাই বাড়ি চাই না যে আমার এই পোলা। পরে কই তরপুলা, মারে এক পর্যায়ে ধাক্কাই মারলো হালকা একটু, পরে কয়ে যে বাবা এইটাই তো আমার পোলা। তখন এক পর্যায়ে হাসতে লাগলো, কি এটা তোর পোলা, এটুক পোলা কালা জাহাঙ্গীর, আমরা কি কালা জাহাঙ্গীর কাছে আইছি, কর এই নাম কেডা দিছে, কো এলাকার পোলা পাইন। তখন যারে পাইছে তারাই লাঠি চাষ, যারে পাইছে সামনে তারাই লাঠি চাষ করছে যে ওর নাম এই নাম দূরে ডাকত ছিল।
প্রিয় শ্রোতা, এখানে আপনাদেরকে নোট করতে চাই, কালা জাহাঙ্গীর নামে একজন শীর্ষ সন্ত্রাসীকে আপনারা হয়তো অনেকেই চেনেন, কিন্তু ওরও নাম ঠিক একই এলাকায় কালা জাহাঙ্গীর নামে, এবং ওর জীবনের যে অপরাধগুলো সেগুলো ওই কালা জাহাঙ্গীরের চাইতে কোনো অংশে কম নয়, কারণ একের পর এক আমরা সেগুলো আবিষ্কার করব। আমরা সিরিয়ালে একটু যাবার চেষ্টা করি, একজন মানুষ কতটা দুর্ধর্ষভাবে অপরাধী হতে পারেন সেটা আজকের এই কালা জাহাঙ্গীর, জাস্ট তাকে জানলেই চলবে, আর কিছু জানতে হবে না। ওকে, তারপর কি হলো?
তারপরে এক পর্যায়ে দেখা গেল কি যে সব বন্ধু বান্ধবরা কয়, আচ্ছা তুই তো আমাদের সাথে মিশত, কিন্তু আমাদের তো খেলা লাগে, মানে আম কাঁঠালের সিজন শেষ, খেলার সময় আছে, প্রায় বর্ষাকাল শুরু হয়ে গেছে, আমাদের খেলা লাগবো, ফুটবল কিনা লাগবো, এটা কিনা লাগবো, এটা কিনা লাগবো, টাকার তো দরকার। তো ভাই আবার মাছের ব্যবসা করে, তখন ভাইয়ের কাছ ভাইয়ের পকেট থেকে ভাইয়ের পকেট সাত খুললে ছয় আসলে 150 টাকা নিয়ে যাবে, তৎকালীন 150 টাকাই অনেক।
ওকে,
আমার মতন আর রাজা বাসায় কেউ না, কিন্তু ঘরে বাদ নেই, তা তো আমার নলেজে ঢুকানি। পরে ফুটবল কিনে আনতাম, আইনা সেরা খেলতাম, টুর্নামেন্ট খেললে মেললে ছাড়তাম, তাহলে তো খেলা শেষ, তাহলে তো আমাকে তো একটা পার্টি করতে হইব, খাওয়া দিতে হইব, রেস্টুরেন্ট আছে এক নাম্বার, চল এক নাম্বারে দাম, তো টাকা বাইর কর, আমার কইতা ওরা টাকা বাইর কর। আমি তো আর ওদেরকে প্রশ্ন করি না যে তোরা বাইর কর, আমার কত হলে ওদের সাথে আমি চলতেছি এটাই তো বেশি, কারণ ওরা কুই আর আমি কুই। পরে আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে, আমি আজকে একটু ফিটিং বাইরে আই, কয়ে ফিটিং হয়নি, আজকে জুমার দিন, আমি যাইতেছি দাঁড়া, কয়ে জুমার দিন কি করবি, আমার এক বন্ধু কইতাছে, কয় আরে জানোস না ও কি করবো, মানে ও যেমনে পারো তেমনি টাকা জোগাড় করবো। পরে ওরা তো আর যেটা কইতাছে ওটাও জানে, কয়েকটা দোষ আমি বাইরে খেলাই থাকুন, তুই যাবি যাই সেরা। আমি গেলাম মুর্শিদে, খালি পায়ে গেলাম, নামাজ শেষ না হইতে হইতেই আবার আয়া বললাম, আয় পায়ে জুতা, তখন জুতা দেয়া দেবো, দোষ তো ভালোই তো, চামড়ার জুতা দিই, অনেক দামি বেচা যাইব, এক নাম্বার তোর মার্কেট আছে, একজনের সাথে কন্ট্যাক্ট হইলো যে আমরা যেকোনো টাইমে আসুন, আপনি দাম বুঝমতে দিয়া দিবেন, 500 টাকার জুতা 100 টাকা হইলে আমাদের এনা, নতুন নতুন জুতা নিয়ে এরকম ভাবে প্রত্যেক, এমনও দিন গেছে শুক্রবার ছাড়াও নিছি আর জুমার দিন তো মিসি নেই, এরকম ভাবে নিতে নিতে দেখা যায় প্রায় 70-80 জোড়া জুতা নিয়ে গেছে, নিয়ে এসে এরা বেচাই বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে খাইছে, আর আমি বড় লোকই দেখাইছি যে আমার তো কি টাকা, আমার টাকার অভাব নেই, আমার টাকা দিয়ে আমি চুরিদারি কইরা ওগরে নিয়ে খাওয়াইছি। তো দোষ আজকে তো শহর আয় বেশি টাকা লাগবো, বুম আনা লাগবো, মানে বুম ফুটাম শহরে, তাই আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে কি করা যায়, দেখলাম আমার নামে নামে একজন বিল্ডিং করতেছে, সে ওয়ার্কশপের দোকান থেকে অনেক টাকা কামায় আছে, বিল্ডিং করতেছে, 5 তলা করবো, 4 তলা কমপ্লিট হয়েছে। পরে টয়লেটের যে পাইপ পিছন দিয়া দুই সাইডে দুই সিপা আছে, ওই সাইডে এক বিল্ডিং, এই পাশে এক বিল্ডিং, ডান সাইড বাম সাইড দুই সাইডে বিল্ডিং, ওই টয়লেটের পাইপ বাই আমি উঠাইছি, পাইপ বাই উইটা ইচ্ছা মতন যে রড গুলা লম্বা রড না, যেগুলা বেকা করে থুয়ে রাখছে গুল গুল, এগুলা ইচ্ছা মতন বস্তায় বললাম, বইরা সেরা বান দিলাম, তখন রাত প্রায় 11:30-11:30 বাজে অনুমান, বললাম বইরা সেরা নামাইলাম, রশি ভালো করে বান দেয়া, ওইখানে একটা ইয়া ছিল রটের সাথে বান দেয়া, বস্তা আস্তে 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 করে ফেললাম, তো নিচে একটা বন্ধু ছিল নামাইলো পাপে, ও দোষ দইরা সেরা নিয়ে আসেরা, আমাদের সব জায়গায় কন্ট্যাক্ট করা ছিল, আমরা এটি নিয়ে আসুন, এটি আপনারা খালি কিনবেন, আচ্ছা তাহলে ঠিক আছে। পরে ওই দোকানে মাপলাম, দেখলাম যে 13 কেজি এসে, 13 কেজি তৎকালীন 16-17 টাকা কেজি ছিল, তখন প্রায় অনেক টাকা হয়েছে, 500-550 টাকার মতন হয়েছে।
কোন ভয় ডর কাজ করতো আপনার মধ্যে?
না, তখন কোন ভয় ডর
ছিল না। তখন আপনার বয়স কত ছিল?
তখন আমার বয়স প্রায় 12-12.5
12-12.5 ওকে, তারপর
কোন ভয় ডর কাজ করতো না, যাই বেচে আইতাম, বেচে এসে গেছি গাড়ির সাদে কইরাই সাবার গেছি, সাবার নামা বাজার তে যায় সেরা বোম কিনে আনছি, বোম কিনে আইনা সেরা এক জায়গায় বস্তা ঘুরা রাখছি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেঁচে গেল এই মুহূর্তে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি, এবং 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব যাহা বলিব সত্য বলিবতে। আজকে যাহা বলিব সত্য বলিবতে নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করছে কালা জাহাঙ্গীর। কালা জাহাঙ্গীরকে নিয়ে ঠিক 3 মিনিট পরেই আমরা আবারও ফিরে আসছি। আপনি ওকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে আপনি একটি পেজের লিঙ্ক পাবেন এবং সেই পেজ থেকে গিয়ে আপনি কালা জাহাঙ্গীরের ছবি পাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ঈদ স্পেশাল যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। তাদের পক্ষ থেকেও আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে এখানে কালা জাহাঙ্গীর রয়েছে, এরকম একটি ঈদের বিশেষ দিনে তার জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো নিয়ে লাখো মানুষের সামনে নিজের অপরাধগুলো সে স্বীকার করছে, এবং সেই অপরাধ আমাদেরকে আজকে কোন শিক্ষাটার দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। আমরা ফিরছি তার কাছে। ওকে কালা জাহাঙ্গীর, আপনি যে জায়গাটাতে ছিলেন, আপনি বলছিলেন যে বোমা নিয়ে কিছু একটা করতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে তারপর
তখন সবাইকে সবাই সব বন্ধুরা মিল্লা বোম ফুটাইছি, ফুটায় মোটায় সেটা সকালবেলা হয়েছে। তখন কয়ে যে আমরা ফুটবল খেলার সময় টুর্নামেন্ট রাখব, তো বাগবাড়ি, দিয়াবাড়ি, বর্ধনবাড়ি, লালকুড়ি সব মিলে এসে একটা টুর্নামেন্ট রাখা হয়েছে। বড় ভাইরা রাখা দিছে, ছোট ভাইদের সাথে খেলা হইব।
ওকে,
গোল টোল সব, পায়ের গোল কি হাতের গোল কিনা, গোল টোল সবই টানানো হয়েছে। টানানোর পরে দেখা গেল যে আমরা সবসময় আমরা জিতা যাই, কারণ আমাদের মাঠ, আমাদের সবকিছু, আর আমরা সবসময় খেলার আগে প্ল্যান করে রাখি, আমরা জিতা যাই। তখন বাগবাড়ির পোলাপাইন খুব ডেঞ্জারাস, ওরা মানতে চায় না। এক পর্যায়ে দেখা গেল আমাদের মাঠে আমাদের সাথে তর্কাতর্কি গেঞ্জাম লেগে গেল, পরে বড় ভাইরা ফিরাই দিয়ে দিচ্ছে, কয়েছে নিজের মাঠে গেঞ্জাম করবি, ওরা পরে বড়দের বড় ভাইরা খারাপ বলবো, কারণ নিজের মাঠ পায়া আমাদের পোলাপাইনরা মেরা দিচ্ছে, তোরা কিছু কষ নেই, তাই কেউ ওর সাথে গেঞ্জাম করে লাভ নেই। পরে ওরা গেল, অনেকদিন গ্যাপ গেছে, ও গেছে গা। আমি কি করলাম, আমার এক বন্ধুর নিয়ে ওকে, বন্ধু আজকে তো টাকা দরকার, চল যাই। আমার ও বুদ্ধি দেয় সবসময়, কয়া যায় ভাইয়ের বাসায় যাই, বড় ভাইয়ের বাসায়, মানে ফ্ল্যাট বাসায়। আমি কই তাহলে চল যাই, কই কি করতে হইব, কয়ে জুতাটি খুললাছে, খালি পায়ে গেলাম দুজন, দুইজনই যায় সেরা জুতা নিয়ে এলাম, দরজার সামনে জুতা পাইলাম, জুতা পায়ে পেরে নিয়ে এলাম। ওই দুই জোড়া জুতা প্রায় 250 টাকা বেচছি, বেচা টেচা দুইজনে যায় ইচ্ছে মতন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। পরে আরেক পর্যায়ে দেখলো আরেক বড় ভাইয়ের বাসার জুতা নেই, তখন তো জানে যে ওই একমাত্র এলাকার ভিতরে চুরি করে, আর কেউ না, কিন্তু ওই জুতা আমি নেই নেই, এটা আমি জানি। পরে আমারে মনে করেন যে জুতা নেই নেই আমি, তারপর আমারে নিচে ডাকা। আমি কইলাম যে ভাই কি হয়েছে, আমি তো সাহস বুক ফুলার কথা কইতে, ভাই কি হয়েছে, কয়ে দিকে ছাদে আয়। পরে ছাদে নিয়ে আসার আমার ইচ্ছা মতনে বাঁধছে, বাইন্ডে এতটুকু মোটা একটা রড ছিল, রড দেয় ইচ্ছা মতনে বাইরেছে, ক তুই জুতা নিচস কি লাগে, আমি কই ভাই আমি জুতা নিই, তুই নিচস তোর কুয়াই লাগবো। পরে এক পর্যায়ে অনেকগুলো বাড়ি দিছে, আমার পায়ে একটা বাড়ি দিছে, এই জায়গাটা পুরো মাংস ফিটটা ফিটে গেছে, এখনো ওই চিহ্নটা আছে, অনেকদিনের আগের চিহ্ন এখনো আছে একটুখানি। তারপরে মাংস ছিটটা ফিটে গেছে, আমার অনেক মাইট দূর করে, আর আমি কান্তাছি যে ভাই আমি তো আপনার জুতা নেই নেই, আপনি কে লিগে আমার এই দোষারোপটা করতেছেন, তুই নিছ, আর আমার চেহারাও দেখতে খারাপ, টুকাই ঘুমতন চেহারা, দেড় দিনে হারা আমার নামে, আর বেশিরভাগ ওই এলাকার 50% জিনিস আমি একাই নিতাম, যেটা হারাই তো আমি একাই নিতাম, সবার জানা হয়ে গেছে মোটামুটি যে আমি এলাকার ভিতরে
চুরির কাজটা করি না,
চুরির কাজটা করি। পরে আবার ওরা আমি দুইজনে মিল্লা গেলাম ঘুরতে বাগবাড়ির ওদিকে, শহীদ মিনারের দিক যাই যায় ঘুরে আসি, বিকালে একদিন গেছি। পরে ওরা আমারে দেখছে, ও নিজেই দেখছে যেটার সাথে আমি হাতাহাতি করছি খেলার ভিতরে। পরে ও যে সবাই রে ডাইকে আনলো যে আইসে, তো আইসে ও দুইজন, আমরা দুইজন, আর ওরা 15-20 জন ইচ্ছা মতন আমাদের মাঠে। আর ও কি করলো, একটা ও কৃষ্টিক আনলো আইনা, আমারে 3টা বাড়ি দিছে মাথার ভিতরে, পরে মাথার ভিতরে বাড়ি দিছে, আর ওরে কোন রকম মাইরা খেলে আহত করছে, বেশি একটা ওরে বেশি একটা আঘাত দেয়নি, খালি পিঠের ভিতরে মারছে, আর আমার একবার রক্ত বাইর করে লাগছে।
ওকে,
তখন আমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছি। পরে ও আমার নিজে টাইনে আনছে, টাইনে আনার পরে যখন রাস্তার মাঝখানে আইলো, তখন কে আনাইছে, তখন আমি বললাম যে বাড়িতে যায় বলিস না যে আমার মানুষে মারছে, কারণ মানুষে যদি মারছে বলিস তাহলে আরো মারবো, বলবি যে ও পা পিছলা খায়া, এক গাড়ির সাথে ধাক্কা খায়া মাথা ফেটে গেছে, কারণ আমার যে যে আনতে আমি অনেক মার খেয়েছি, যে যে জায়গাতে মারো, কিন্তু বাড়িতে কোনো সময় কইছি না যে আমার
অনেক মার খেয়েছেন, মানে গণপিটনেও খেয়েছি,
গণপিটনেও খেয়েছি, মসজিদের জুতা চুরি করতে যায় গণপিটনে। তো আমি যদি মার্কেটে আমার যতই রক্ত থাকতাম কোন সময় বাড়িতে একইতাম না যে আমার মানুষের মারপিট।
যখন গণপিটুনি খেতেন, আমরা তো গণপিটুনি মাঝে মাঝে দেখি, তো অমানসিক নির্যাতন আপনি সহ্য করতেন কিভাবে?
সহ্য করতাম কিভাবে, তখন অনেকে বলতো যে হালকা পাতলাই মারতো, তেমন একটা মারতো না, কারণ তখন তো আমি ছোট। বলতো যে না বুঝে নাই, কেউ বলতো বুঝে নাই, আর কেউ লাগতে দেখবে তো বুঝে নাই মানে বুঝছে এটা করছে এই সেই, কেউ লাত্তি মারতো আবার কেউ আবার সারাই দিত, ওই রকম ভাবে আমি কোন রকম শিখতে। আর আমার কান্না দেখলে আমি ছেড়ে দিত, কারণ আমি ছোট মানুষ, এরকম চিল্লা পাল্লা করে কান্দতাম, তখন অনেকজনে দেখতো যে মায়া লেগে যেত, ছেড়ে দিত।
ওকে, যে ঘটনা বলছিলেন আপনি, তারপর?
তারপর বাড়িতে আসার পরে আম্মা আব্বা কয় কিসে কিসে কয়ে জ্বর তো গাড়িতে মাথা লাগিয়া ফেটে গেছে, এরকম ভাবে সত্যমিথ্যা বানায় কইছে, পরে চিকিৎসা করে আনলো। পরে আমার যে বড় সিনিয়র ভাই জিন্না ভাই, সে বলল কি হয়েছে আমার কাছে গো খুললে। আমি বললাম যে ভাই এরকম এরকম অবস্থা, কয় ঠিক আছে ওরা চিন্তা রাখছিস না? আমি বললাম তো হ ভাই চিহ্ন তো রাখছি ওরা। কয় আচ্ছা তাহলে তাহলে দেখিস, ওরে কোনোদিন ওরা একলা পায়। পরে একদিন দেখা গেল যে এই দুই তিন মাস গেল গা শহর আইতাইলো, আবার শহর আইতাইলে ও আইসে নামাজ পড়তো, ওর এক ফ্রেন্ডে নিয়ে বন্ধুরে নিয়ে ওই এলাকায় নতুন মসজিদ হয়েছে আই যায় ওইখানে, ওরও মনে হয় ওইটি ওগুলা খেয়াল নেই। আর আমি তো এই এলাকার স্থানীয় না, গ্রাম থেকে আইসি, ও তেরকম একটা গুরুত্ব দেয় না, দূর আর মারলেই কি বা না মারলেই কি। পরে ও আইসে, আসার পরে পরে আমি সব বন্ধু বান্ধবের ডাক দিলাম, আর বাইরেও ডাক দিলাম যে ভাই এই অবস্থা। কই ও আইসে সত্যি? পরে কই হ্যাঁ। পরে ও নিচতলায় নামাজ পড়তেছে আর আমরা সবাই সাদে বেরোই, অনেক কিচিরে পাড়াইলাম ভাই, ওর বুদ্ধি দিয়ে দিল যা ওরে নিয়ে আয়, যে কোনো একটা কৌশল শিখাই দিল, আমি আর শুনিনি। পরে ওর কৌশল শিখাই দিত, ও আইসে ছাদের উপর, আসার পরে ছাদের উপর আইসে কত কি করে মারছিলি? পরে তো আমাদের এত মানুষ দেখকে ও কাঁপা আরম্ভ করছে, কহ মারছিলাম তো ও অপরাধ করছে লিগে মার, ও ডাইরেক্ট এমনি কইতাস, আমি নগতেই একটা ঘুষি মারছি ওর চাপার ভিতরে। আর যে আমার সিনিয়র জিন্দা ভাই, একই করছে আসে রাজমিস্ত্রি তো কাজ করে, রাত্রেবেলা সব খেয়ে রাখছে, হাতুড়িটা নিয়ে ডাইরেক্ট একবারে মাথায়। এখন সেও চাই নাই যে মাথায় বসুক, চাইছিল বরদানি দিবার একবারে ডাইরেক্ট মাথায়, আর মগজ আইসা আমার একবারে গালের ভিতরে। এখন ও তো এমনি কাঁপতাছে 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 কাঁপতাছে, ওরে লাঠিটা দিছে নিচে ফালায়, নিচে একটা চিপা ছিল ফালাই দিতে, পরে আমরা ওইখান থেকে নেমে আসি। আর কেউ এটা জানে কি না জানে, কিন্তু আমরা যে মারছি তা কেউ জানে না আজ পর্যন্ত, তাহলে আমরা বন্ধু বান্ধব জানি।
পরে কি হলো, পরে কি হলো? পরের দিন সকালবেলা যখন লাশ খুঁজে পেলো,
হ্যাঁ পরের দিন সকালবেলা তো অনেক মানুষ জমে গেছে, আমরাও তো দর্শক হিসাবে দেখতাছি, কেউ তো জানে না যে আমরা এই কাম করছি কিংবা আমাদের সাথে ওর কোন শত্রুতা মিছিল। পোলাপাইন পোলাপাইন একসময় তোর
যাকে দিয়ে ডেকে আনলেন ওকে, সে তো জানতো,
সে তো আমাদের লোকই।
ওকে, কয়জন ছিলেন আপনারা?
আমরা প্রায় বন্ধু বান্ধব ছিলাম 15 জন, আর সিনিয়র একলাই বড় ভাই।
কেউ এর মধ্যে থেকে ফাঁস করেনি?
না কেউ ফাঁস করেনি, কি যে ফাঁস করবো সেই তো ফাঁসবো, কারণ এখানে তো
সবাই কেউ জড়িত ছিল,
সেও জড়িত ছিল, কারণ একসাথে একসাথে চলাফেরা করি, ওটা গোপন হয়ে গেছে। তো এক পর্যায়ে দেখা গেল আমি এখানে ওইখানে চুরি করি, আমাদের বা রুমে যে রুমের পাশে এক বাড়াইটা ছিল, তার একটা রিক্সা রাখতো বাসার ভিতরে, সে যেদিন বিল লাগাইতো এরপরের দিনই রিক্সার বিল নিয়ে যেতাম, আমি আর পাপেল মিল্লা দুইজনে, ও পড়ালেখা করতো না আমিও করতাম। পরে এক পরে দেখা গেল ওই সাইডে একটা গ্যারেজ আছে, গ্যারেজ আছে ল্যাঙ্গাপুটি, ওই গ্যারেজের ভিতরে যায় এমনি বসতাম, বসে আড্ডা টাড্ডা মারতাম, সবাই মনে করতো আড্ডাই মারতাছে, বাস একটা ক্লাস নিয়ে সেলাইরেন্স নিয়ে বেল খুললা নিয়ে সেরে বিচ চালাইতাম 20 টাকা করে। তো এরকম ডেলি 20টা 25টা বেল আমরা নিতামই, মিস নাই এই ওই গ্যারেজতে নিতাম, আবার অন্য
রিক্সার বেলটা
বেলটা নিয়ে যেতাম, নিয়ে নিয়ে বেচতাম, ওটা সহজ কাম, খালি একটা নাট খুললেই বাস বেলটা খুললে যেতাম। পরে দেখতাম যে এলাকার ভিতরে কোনো দোকানে বৈশা চা খাইতেছে কোনো রিক্সাওয়ালা, আমরা রিক্সার সাইডে খাড়াইয়া আস্তে আস্তে,
বেল মানে কি বেলের উপরের পাটটা?
হ্যাঁ উপরের পাটটা, ওটা একটা নাট খুললেই খুললে যায়, ওটা নিয়ে এসে বিক্রি করে ফেলাইতাম। তো একদিন এক গ্যারেজে ধরাও পড়ছি, তখন তো চুরের 10 দিন আর সাউথের একদিন, একদিনকেই ফাঁস হয়ে গেছে যে ওই সব বেল নিছে। পরে ইচ্ছা মতনে পিটাইছে এই রিক্সার রোড মধ্যে, ইচ্ছা মতনে পিটাইছে, পিটানির পর নিজের এলাকার ভিতরে তো তখন বাপ মারে ডাকাইছে, ডাকায় সেরা কইছে যে তোমার পোলা তো এরম করে এরম এরম করে চুরি ডাকাতি করে চিন্তাই মিন্তাই করে, কয়ে তোমার পোলা তো এই সেই এটা এটা অনেক বিচার দিছে, আর আব্বা তো একজন হুজুর মানুষ সহ্য করতে পারে না, পুরো ওইখানে কান্দা দিছে যে আমার পোলা যে এত খারাপ হবে আমি কল্পনাও করিনি। আর আমার মাথা তখন ওই সেন্সটা কাজ করতো না যে আমি যে খারাপ কাজ করতেছি এগুলা কোনো কিছু মনে হইতো না। পরে কয় যে না ওরে আর এখানে রাখা যাবে না, দেশে চলে যাবে, পরে দেখা গেল যে রাত্রেবেলা ঘুমাইছি, সকালে কি এর গোসানি গাছানি অমনি করে এই দেশে নিয়ে গেছে। আর আমি কইতে পারি না, কইতে পারলে আমি যাইতাম না, আর বড় ভাইরাও যাইবার দিত না।
দেশে মানে কিশোরগঞ্জে?
হ্যাঁ, কিশোরগঞ্জে নিজের এলাকায় চলে গেছে। বাপ মা সবাই আর বড় ভাই তখন ছিল, বড় ভাই ছিল আর বড় ভাইরে বিয়া করাইছে তার বউ, তারা দুজনে বলছে আমরা টাকা পাঠাবো আপনারা জানে। পরে গেছি গা, যা প্রায় দেশে আব্বা এক মাদ্রাসায় ভর্তি করাইছে, আমাদের গ্রামের মাদ্রাসায় টু এ ভর্তি করাইছে। তখন আমার 13 বছর, 2 বছর পড়া লাগে করছি, 2, 3, 4। পরে যখন উঠছি তখনই আমি আবার পড়ালেখা ছেড়ে দিলাম। তখন ভাইয়ের কাছে ফোন দিল যে কিরে ও তো এরকম এরকম অবস্থা, ও তো পড়ালেখা করে না, খালি দুষ্টামি ফেজলামি করে, দেশেও দুষ্টামি ফেজলামি করি, আর দেশে কিছু খারাপ ছেলেরা আছে তাদের সাথে মিশিয়া নিজ খারাপ কাজে লিপ্ত হয়ে গেছি। পরে ভাইয়ের কথা আছে দিলে ওরা পাঠাই দেন, ওরা আমি যেকোনো একটা কাজে লাগাই দিব, ভাই যে ব্যবসা করে ওই ব্যবসাতে আমার ব্যবসা শিখাইব। পরে আমার পাঠাইলো, এখন ভাই ভাবি তো এক রুমে থাকে, আমি 2 রুমে থাকতে পারি না। পরে আমার দিল চাচার ঘরে, আমার আপন চাচাই চাচার ঘরে মেস দিল, ভাইয়ের ঘরে খাই আর ভাইয়ের সাথে সাথে ব্যবসা করি, টুকটাক ব্যবসা করি। আবার কদিন ব্যবসা করছি, পরে আমার একলাই ব্যবসাতে মাছ কিনা দিছে। পরে দেখা গেল কি যে ওরা চাষা চাষি থাকে নিচে, আর ওরা আমার দুইটা চাষতো বোন, আরো দুইটা আছে, দুইটা হলো ছোট ছোট, একটা হলো 5 বছর আর একটা হলো 3 বছর এরকম। তো ওই দুইটা থাকে চাষাদের সাথে, আর বড় দুইজন থাকে হইলো আমার সমবয়সী, একটা হলো আমার 1 বছরের ছোট আর একটা হলো 3 বছরের ছোট। তো ওরা দুইজন আর আমি তিনজন, আর চাষাচাষি নিজের ছেলের মতোই দেখতো। আর আমার তো এরকম ভাবে বাসা যাইতো না যে আমি কিংবা বড় হয়ে গেছি গা, মা বাপের কাছে সন্তান সবসময় ছোট। তো ভাই বোন একসাথে থাকতে দিছে, একসাথে থাকতে দিছে, দেখা গেল কি যে আমি থাকতেছি থাকতেছি, হুট করে একদিন দেখা গেল কি ওর যে বড় বোন নাম হলো ও আমার জড়ায় ধরছে, জড়ায় ধরছে। তখন আমি ভাবলাম এক পর্যায়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক আছে। আবার 2-3 দিন পরে দেখা গেল ওর ছোট বোন যেটা আছে ওটাও আমার এরকম, কারণ ও জানে যে ওর সাথেই করি খেলে, কিন্তু দুইটার সাথে করি খেলে আমি একমাত্র জানি। তো শারীরিক 1 মাস 2 মাস 3 মাস দেখা গেল যে ভাইয়ের বউয়ের সাথে যে কোনো একটা কথা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। আমি কইছি যে আমি ব্যবসা করবো, আমি নিজে নিজে আমার লাভের যে টাকা আমি নিজে নিজে আমার বাপ মার কাছে বুঝাম। পরে আমার আবার ওদের সাথেরই আমার আপন দুইটা বোন ছিল, মানে ওদের বয়সেরই, ওরা যেরকম ছোট ও আমার আপন দুই বোনও ছোট। তখন আব্বা তো যায় আসে কোনো চাকরি বাকরি পাই নাই। পরে আমি কইলাম আব্বা চলে আসেন, আসলে ওরা দুজন গার্মেন্টস করবো না, আর আমি টুকটাক যা ব্যবসা করি তাতেই চলবে। পরে আব্বা কইলে আচ্ছা ঠিক আছে তুই একটা বাসা নে। পরে আমরা ওই সেকেন্ড কলোনি মানে ওই গ্যাপ গেছে 2-3 বছর, আমরা আবার তৃতীয় কলোনি বাসা নিছি। আর আমার আমি ওই সাইডে যাই না, কারণ আমি এখন চাই যে সাধারণ মানুষের থাকতে, ওই সাইডে যাই না। আর ওরাও আমার চিনে না তেমন একটা, 3-4 বছর পরে আসছি। পরে দেখা গেল কি যে এক পর্যায়ে আব্বা আইসে, আম্মা আহে নাই, তারা সবাই দেশে, দুই বোন নিয়ে আসছে আব্বা। পরে একটা গার্মেন্টসে ঢুকছে আর এর ছোটটা ঢুকে নাই, ঢুকবো গার্মেন্টসে। তো যেই বাসায় বাসা নিছি এই বাসার মনে করেন যে গোসলখানা, এক সাইডে গোসলখানা আর এক সাইডে হইলো মোটর। তো ওই মোটর সারতে গেলে ওই গোসলখানার যে বাঙ্গা টাঙ্গা আছে ওই বাঙ্গা টাঙ্গা দিয়ে সবকিছু দেখা যাবে। তো আমি বলতো, বাড়িওয়ালা বলতো আমি যখন থাকতাম, না বললো আমি এমনি মোটর সারার উচিল্লা দিয়ে যাইতাম, একদিন যে বাড়িওয়ালা দুই মেয়া গোসল দিতেছে দুজনই বিয়ার লাগে। এরপরের দিন আবার আমাদের দেশেরই গ্রামেরই ওইখানে বাড়িটা থাকে, ওইখানে দুইটা মেয়ে আছে, তারারও এরকম ভাবে দেখলাম। দেখলাম আমি কই যে ব্যবসার থেকে আইছি, মাছের ব্যবসার থেকে, আমি কই যে ডাক্তারের ঘুমের ওষুধ আনতে হবে, আমার একটা বুদ্ধি বেরিয়েছে। আর যেটা আমার সমবয়সী আমার ছোট, এর ছোটটার তেমন একটা বাসা যায় না, আর যেটা আমার ছোট এটার বিয়ার লাইক হয়ে গেছে।
আপনার ছোট মানে?
মানে আমার বয়সে আমার এক সমবয়সী আমার ছোট আর কি, আমার পরে যে বোনটা হয়েছে ওটাই আমার 2 বছরের ছোট, আর ওর 2 বছরের ছোট আর একটা বোন আছে, ওই দুই বোন নিয়ে আসছে আমার বাপে।
ওকে,
তো যেটা একবার
বুঝতে পারছি আপনি ঘুমের ওষুধ কেন আনতে চাচ্ছেন বা আপনার ছোট বোনের প্রসঙ্গগুলো কেন আসছে এখানে?
হ্যাঁ আমি বলতেছি সিরিয়াল। তখন ডাক্তারের কাছে যা বললাম যে আমাকে ঘুমের ওষুধ দেন, কয় তুমি তো ইয়াং পোলা পাইন, তুমি আবার কি এর ঘুমের ওষুধটা কি করবো? আমি কই আর দেখেন না, কদিন ধরে ব্যবসায় যাইতে পারি না, শেষ রাইতে ঘুম ধরে, ঘুমে প্রথম দিকটা ধরে না। পরে কয় তাহলে না, আমি তো আমরা তো যে কোনো মানুষের ঘুমের ওষুধ দিই না, আরো পাওয়ারই ওষুধ আমি চাই। পরে আমি অনেককে রিকোয়েস্ট করলাম যে দেন, দেখেন আমি ঘুমাইতে পারি না এসে। পরে দিচ্ছে আমাকে চারটা ট্যাবলেট, দিচ্ছে চারটা ট্যাবলেটের থেকে। পরে আমি কি করলাম, একটা ফ্লাইন আর লেবু নিলাম, শরবত বানাইলাম। আমি আজকে খুব গরম লাগতেছে, শরবত বিকাল টাইমে ওই যে শরবত বানায় সবাই খাই, সবাই শরবত বানাইছি। বানায় এসে আব্বারে দিছে এক গেলাস, আর আমার আমার যেটা ছোট এটা ছোট জন্য ঘরে দিছে এক গেলাস, আমি দিচ্ছি এক গেলাস। আর এক গেলাসের ভিতরে ওই চারটা থেকে তিনটা ট্যাবলেটই আমি দিচ্ছি, দিয়ে আসে এরা আমার যেটা ছোট ওরা আমি খাওয়াইছি।
আপন বোনকে আপনি ঘুমের ওষুধ খাওয়াচ্ছেন?
হ্যাঁ খাওয়াচ্ছি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেঁধে গেছে। আমরা শুধু এতটুকু আজ করতে পারি যে মানুষের জীবনের অপরাধ এবং ভয়াবহতা, লিপ্সা, ঘৃণা, বোধ কিংবা যাই বলি না কেন, সেটার যে কত দুর্ধর্ষ, কত জঘন্যতম হতে পারে, কত নিকৃষ্ট হতে পারে, তার আজকের আরো একটা উদাহরণ আজকে হয়তো আমরা রাখতে যাচ্ছি। উই গেস হোয়াট হ্যাপেন, আমরা আমাদের জায়গা থেকে খুব শালীনতা মেনটেন করে এটাকে উপস্থাপন করার চেষ্টা করবো, আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নেবেন। আমরা শুধু বলতে চাই এখানে একজন কালা জাহাঙ্গীরকে উপস্থাপন করে যে তার দ্বারা মনুষ্যত্ব বিকাশ ঠিক মতো না হলে একজন মানুষের সে কিভাবে পশুর মতো আচরণ করতে পারে, এবং একই সাথে আপনার ভিতরেও যদি মনুষ্যত্ব বোধটি নষ্ট হয়ে যায় তাহলে আপনি এইরকম পশুর মতো আচরণ করতে পারেন, এরকম আচরণ যেন কখনো আপনার দ্বারা না হয়। আমরা মাত্র কয়েক মিনিটের বিজ্ঞাপন বিরতি নেব, ঠিক 12:06 আমরা আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। ওকে দেখতে চাইলে বা ওকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা কমেন্টস করতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে একটি পেজের লিঙ্ক পাবেন আপনি, সেই পেজটি থেকে আপনি কালা জাহাঙ্গীরকে দেখতে পাবেন। ফিরে আসছি ঠিক 12:06। প্রিয় শ্রোতার, সময় এখন 12:06, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে যাহা বলিব সত্য বলিব আসলে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো অকপটে স্বীকার করছে কালা জাহাঙ্গীর। কালা জাহাঙ্গীরের কাছে আমি ফিরতে চাই, তবে তার আগে বলছি এই অনুষ্ঠানটি চলাকালীন যে কোনো সময় আপনাকে SMS পোলের মুখোমুখি করা হবে, এবং SMS পোলের মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারবেন যে কালা জাহাঙ্গীর এখানে যা বলছে সেটা আপনার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে নাকি হচ্ছে না। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আপনার SMS করার ইম্পর্টেন্স কিন্তু আমাদের কাছে খুবই বেশি। ওকে, যেখানে ছিলেন আপনি কালা জাহাঙ্গীর, আমরা বুঝতে পারছি যে খুব ভয়াবহ রকমের একটা কিছু আপনি আমাদেরকে শোনাবেন, তারপর
তারপর দেখা গেল কি দুই বোন দুই সাইডে ঘুমাইছে আর আমি এক সাইডে, আর আব্বা মাঝখানে, আর ও একবারে সাইডে ঘুমাইছে। ঘুমানোর পর যায় সেরা আমি বলতে পারতেছি না।
ওকে ওকে স্টপ, আপনি আমাকে জাস্ট একটু বলবেন যে আপনি কি এই এই জঘন্য কাজটা নিজের বোনের সাথেও করেছিলেন?
কিন্তু তখন আমার তো মাথা ঠিক নেই, সেন্স ঠিক নেই, ওই গোসল করা তো ওইখানে দেখছি এগুলা খারাপ কাজ করছে। করার পরে আমার মনে হয়েছে যে আমার আসমান ভাঙিয়া মাটিতে পড়ছে, যে আমি কেন করলাম এই কাজ।
আপনার বোন ওই পর্যায়ে কি কিছু জানতো বা কিছু জেনেছিল?
তা আমি ওরে জিজ্ঞাসা করি নাই, বলতেও পারবো না কি ও কি জানছে না।
মানে ওই সময়টাতে যখন যে মুভমেন্ট আপনি ছিলেন তাতে আপনার বোন কিচ্ছু বুঝতে পারেনি?
না, তখন কিচ্ছু বুঝতে পারেনি, কিন্তু পরে ও বুঝতে পারছে কিনা না পারছে তা।
তবে কি ওই বোন আপনার সাথে স্বাভাবিক আচরণ করেছে?
স্বাভাবিক আচরণ তো করছে, কিন্তু ও তো ও মনে হয় আমার বুঝতে দেয় নাই এরকম হইতে পারে, কিংবা আমি ওর সাথে এরকম ভাবে কথা কইছি আমি।
ওকে ওকে, শুধু এটুকুই বলার আছে যে মানুষের জীবনের অপরাধ কত বড় হতে পারে, কত ভয়াবহ হতে পারে। শুধু এটুকুই বলার আছে প্রিয় শ্রোতা যে এরকম অপরাধী যেন কেউ কখনো না হয়, কারণ এর যে শাস্তি, এর যে ভয়াবহতা, সেটা যে ওর জীবনে কত দৃঢ়ভাবে এসছে, কত দুর্ধর্ষ হয়ে এসছে। এত লাখো মানুষের ঘৃণা তো অন্য বিষয়, কিন্তু ও নিজেকে যতটা ঘৃণা করে, নিজেকে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন ওর ভেতরে যে পাপবোধটা কাজ করে, এই শাস্তি তো সারা জীবনের, মনুষ্য জীবনের শাস্তি এটা। আল্লাহ ক্ষমা করুক, এটুকুই শুধু বলার আছে। তারপর
তারপর দেখা গেল কি আমি এরকম একটা ব্যবসা ট্যাবসা করতে পারি না, ল্যাপটপ করতে পারি না। পরে ভাই কইল যে আনসোস বাড়িতে পাঠাই দে, আর আমার ছোট বোনটার চাকরি হয় না, আর ও একলা চাকরি করে কিছু করতে পারতেছে না, তো বাড়িতে পাঠাই। পরে তাদেরকে বাড়িতে পাঠাই দিলাম, আর বায়ো এই ফাঁকে আয়া পড়লো সাবার। সাবার আইসে এসে সাবার এলাকার এক মাতাব্বর আছে, শান্তা মাতাব্বর, তার অনেকগুলা গুরু আছে। তো যে আমার তার পোলা আবার আমার বাইরে মামা মামা কয়ে ডাকে যে মামা আমার তো একটা লুক লাগবো, দেখো কোনো লুক টুক আছে নাকি। তো ভাই ভাবলো যে আমার একটা ভাই তো আছে বেকার, ওরেই দিয়ে দিই। কিন্তু ওই গুরুগুলা অস্ট্রেলিয়ান গুরু, বাছুর মাছুর নিয়ে প্রায় 17-18 গুরু ছিল, দুইটা লোক লাগতো, তা আমার একলাই দিছে আর আমি ছোট, একলাই সবকে গুরু সামাল দিছে। গুরু রাখতে রাখতে করে দেখা গেল কি যে এত কষ্ট যা বলার বাইরে। আমি তখন ভাবলাম যে আল্লাহ, আমার মনে হয় যে এই কারণে আমি যে এই খারাপ কাজগুলা করছি, আমার মনে এই কারণে এই কষ্টগুলা দিছে। প্রত্যেক দিন ভোরবেলা 4টা বাজে উঠা লাগে, উইটা গরু সবটিরে গোসল করা লাগে, আর মালিক তো পাইপ দিয়ে রাখে। অনেক সময় দেখা যায় গরু তো আমার উপরেও পাইপ ধরে, ইচ্ছা করে ধরে যে কান চালায় করো নাকি ঘুমাই গেছো নাকি। গরু গুলা সবগুলা ধোয়ায় আর সব বাড়ির মার টার আইনা আইনা পুরা 20 বালতি 30 বালতি মার হাতে টাইনে আনা লাগে, আইনা খাওয়ায় গরু গুলা সবগুলা সেট করা লাগে। একদিন সার গুরু আসিল, সার গুরু একটা চাইরা ভাঙিয়া লাইছে, ওই চাইরা মারমুর খায়া মায়া চাইরাটা ভাঙিয়া লাইছে গুতা দিয়া। পরে আমার এমন বকা যা মুখ দিয়ে আছে তাই বক। আর এক একটা বড় কামলা রাখলে বেতন দেয় 8,000-10,000, আর আমার বেতন মাত্র 3,000। আর এত কষ্টের কাজ, আব্বা হুট করে একদিন আইসে দেশে টায়া দেয় যে আমি এই কাজ করতে। পরে কয় বাবা তুই পারবি তো? আমি কই না পারলে আর কি করার আছে, এখন কাজে দিছে কাজ করতে হইব। পরে দেখি যে আমার আর জানে কুলায় না, অনেক সময় দেখা যায় আমার আর মার ভাঙিয়ে নেওয়া যায় মারের বালতি টানতে। পরে কষ্ট হইলো কাটে কাজ করি, আর ডেলি 2 দিন করে গাছ কাটি, একবার সকালে একবার বিকালে গাছ কাটি। এখন একদিন দেখি গুরু জাপাইতে জাপাইতে খেয়াল হয়েছে আমার বেড়ার দিকে, বেড়ার দিকে খেয়াল হয়েছে দিয়ে পুরো দিকটা টিন দিয়ে বেড়া দেওয়া, আর গোয়ালঘরের সাইডে গোসলখানাটা, ওই গোসলখানার সাইডে হইলো সালা দেওয়া বেড়া দেওয়া। এখন আমি কি এটা সালা দিয়ে বেড়া দেওয়া, তাহলে দে এটা তো সবকিছু দেখা যাইব। আমার মাথায় আবার শয়তানি কাজ করলো। পরে কি করলাম, একটা ফুটা করলাম, ফুটা কইরা সেরা দেখলাম। তারপরে আমি দেখতেছি দেখতেছি খারাপ কাজের দিকে আবার নিশা লাগে গেল। এখানে একটা গরু শোয়ানো ছিল ওই গোয়াল করে। কি করব ভাই এখন?
আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করতে এসেছেন, আপনি স্বীকার করছেন যে আপনি যেগুলো অপরাধ করেছেন। ওকে ওকে, তারপর?
তারপর এই খারাপ কাজ করি, আর প্রত্যেক দিন আমি সকালবেলা 136টা বারাইটা ছিল, 36টা বারাইটার থেকে প্রায় 200 যুবতী মেয়ে আছে। এই 200 যুবতী মেয়ে এই গোসল করতে এই গোসলখানে আসতো, আর আমি প্রত্যেক দিন এই ফুটাটা দেখতাম। একদিন রাত্রেবেলা অফিসতে আইছে, অফিসতে আসার পরে ও রাত্রে সকালে গোসল দেয় না, তারা ঘুরা ঘুরে গেছে রাত্রে গোসল দিতে। পরে আমি ওই টিনের আবার দরজা ছিল না, এমনি একটা সালা দিয়া দরজা সিস্টেম করে রাখছি, অনেক বড় বাড়ি তো বুঝতে বাড়ির মতন। পরে পরে রাত্রেবেলা যায় আমি জড়ায় দিলাম, ও পরে জড়ায় দুস্তি। পরে ও করে জাহাঙ্গীর ভাই কি করতেছেন কি করতেছেন? তখন তো ও তো পাল্লায় চিল্লানি মারে, এখন লজ্জায় চিল্লান দিতে আছে না ও। পরে দেখলাম যে এক পর্যায়ে অনেক মানে জোরাজুরি করতে আছে, কো ভাই আমার এই কাজটা করেন না ভাই করেন। পরে আমি ওরে ছাইরা দেয়া আছে এরকম ভাবে আরেকটা মেয়ের দূরছি। পরে ও একই ভাবে কোনোরকম সুইটা গেছে, কিন্তু ওরা যে চিল্লান দিব ওই ইয়ে নাই, কারণ চিল্লান দিলে আমি চিল্লাম গোয়াল করে আর মানুষ আইসা দেখবো ওরা, আর ওর লজ্জার ব্যাপার। পরে ওরা আর কোনো কিছু চিল্লাচিল্লি করে নাই। আর এখানে তো প্রায় 204টা মেয়ের আমি এখানে দেখছি, গুনে গুনে রাখতাম। আর এই বাড়িতে কয়টা মেয়ে থাকতো তাও আমি গুনে গুনে রাখতাম, প্রত্যেকটা আমি ইয়ে করে রাখতাম যে আজকে ওর দেখছি কালকে ওর দেখুম, এরকম ভাবে আমি টার্গেট রাখতাম। আমার যত কাজই থাকতো তখন আমি ওই কাজ মাস একটু তাড়াঘুড়া কইরা কইরা তখন আমি এই গোয়াল ঘরের কাজ করতাম কইরা সেরে। ওইখানে 204টা মেয়ের দেখছি, আর ওই বাড়িতে দেখছি প্রায় 6-7টা মেয়ের, ওরকম ভাবে প্রায় 210টা মেয়ের আমি। একপর দেখা গেল এত কষ্টের কাজ আমি আর পারতাছি না, এত ছোট মানুষ পারতাছি না, আরো 20 খারাপ কাজ। ওই খারাপ কাজের সাথে সাথে আমার শরীরের শক্তি আরো ক্ষয়ে গেছে অনেক, আর আমি এতগুলা গরু একলা একলা পালতেই পারতাছি না। পরে মালিককে বললাম যে আমি আর পারুম না, কই না পারলে এক মাস সময় লাগবে লুকায় লোক, আর এত কষ্ট ভাইয়ের কাছে কই ভাই কয়, আমি তো মালিককে কইছি লোক বাউ করালো। এরকম করতে করতে প্রায় 4-5 মাস চলে, 4-5 মাস চলে যাওয়ার পরে ওই লোক আসে কোন রকম, ওই যত কটা লোক আসে থাকতে চায় না, প্রায় 3-4টা লোকের পরে একটা লোক টিকছে। টিকার পর আমি কোন রকম দিয়া সেরে আইছি, সেরে আমার যে এখানে যে বড় কাকা ছিল সেকেন্ড কলোনি থাকতে মিরপুর, তারা আবার ওইখানে বাড়ি করছে, তারা ওইখানে এক অফিস আছে, অফিসে কন্ট্রাক্টর নিচে নিয়ে বাড়ি করছে, তাদের বাড়িতে আমি আবার মেসে থাকি একসাথে ব্যবসা করতাম। যেমন পেয়ারা টিয়ারা দাম টাম বেশি, ওই ওই ব্যবসাটা করতেছি। ওই ব্যবসাতে কোন রকম 150-200 টাকা আয় আমার নিজেরই লেগে গেল। বাড়িতে পাঠাম কি আর বাড়িতে তো এমন টাকা পাঠাইতে পারি, বাড়িতে খুব কষ্ট করে চলতাম। পরে দেখা গেল যে এখানে থাকতেছি ম্যাচের সাথে কোনো কিছু পাই না, মানে শয়তানের মাথায় ঢুকতেছে, কোনো কিছু পাই না আর টাকা হতে এরকম একটা আয় না। আর ওই বাসায় কোনার রুমে এক বাড়াইটা থাকে, এক মেয়ে মহিলা, তার বিয়ে হয়েছে কিনা জানি না, মানে মহিলা একলাই থাকে 30-35 বছর হইল।
ওকে,
তো একদিন অফিসে গেছে গা, আবার আমাদের এক রুম থেকে আরেক রুমে যাওয়া যায়, এই রুমের এক রুম তো আরেক রুম। আমি কি বললাম, ওই রুম বায়া যায়া তার একটা মোবাইল ছিল, মোবাইল সেটটা করে কোরআন শরীফের কাছে, কোরআন শরীফের ধরতে গেলে নিচেই কোরআন শরীফটা উঠায়া আমি মোবাইলটা চুরি করে নিয়ে নিয়ে যাই। পরে ওই মহিলা তো আসে এমন কান্না কাটে যা বলার বাইরে। আমি এত কষ্ট করে টাকা ইনকাম করে মোবাইলটা ইয়ে করলাম, মোবাইলটা নিয়ে গেল, কেডা নিয়ে গেল। পরে তো হেরা তো সবাই জানে কেডা নিতে পারে, সবার একটা টার্গেটই তো আছে যে কেডা নিতে পারে। পরে সবাই হইচই করার আগে কোরআন শরীফ ধরাইব, পরে তার আগে আবার আমি নিয়ে জায়গাটা জায়গাতে নিয়ে দিয়ে আসি। এর পরের দিন দু একদিন সময় দেওয়া হয়েছে আমার শোনায় শোনায়, আমি আবার জায়গা দিয়ে আসি। আর আমার এই বড় কাকার ছেলে ছিল, ছোট ছেলে, ওই ছোট ছেলে বিয়া করছে, আগে একটা বিয়া করছে, বউ গেছে, আবার নতুন করে নিজে নিজে সম্পর্ক করে বিয়া করছে। তো তার যে বাড়িটা, বাড়িটার দুই সাইডে বাথরুম, দুইটা বাথরুম দুই পাশে, এক বাথরুম তার এক বাথরুমে যাওয়া যায়। তো আমি কি করলাম, বাথরুমে ঢুকিয়া দরজাটা না লাগাইয়া, পরে তারা দুজন জামাই বউ ঘুমায় কি কি সব, আমি উপরে সানসিট দেওয়া আছে বেড়া দেওয়া, ওই সানসিটে একটা ফুটা করছি, কইরা সেরা দেখি, মানে প্রত্যেক দিন এরকম ভাবে দেখি, দেখিয়ে দেখিয়ে আমি নিজে 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 একলা কে, তারা তো জানে না। আর যদিও কোনো সময় একটুখানি লড়াচড়া করে বাজি চমকায় যায় উপরে কেউ আসছে কিনা, ভাই কয় আরে বিলাই।
This track was downloaded from FusionBD.com.
বিলাই টিলাই হইব এরকম ভাবে কয়ে সেরা, বাস আর কোনো টেনশন নেই না। আর আমি এরকম ভাবে অনেকদিন প্রায় 15-20 দিনের মতো দেখতে থাকি। আর আমার যে ব্যবসা কোনো লাভই হয় না, এক পর্যায়ে দেখা গেল যে নিজের খাওয়াটা নিজে খেতে পারি না। মানে ব্যবসা ট্যাবসা তো করি কিন্তু যে এই টাকা লাভ হয় এটাকে আমার নিজেরই হয় না। এখন এক পর্যায়ে দেখা গেল কি আমার স্বাস্থ্য ভাই দেখি যে তার অনেকটি লোক কাজ করে তাদের অফিসে, তাদের ইয়েতে কন্ট্যাক্টে, পরে আমি নিজে থেকেই আমি কইলাম আমি যাবো, কোথায় গেলে কি লাগবো, তুই শিখতে পারবি, তোর সারাদিন থাকে শৈতানের ভিতরে মন, তুই কি এইসব কাজে কোনো গুরুত্ব দিবি। পরে একলা একলা যায় আসে ভাই, যায় মেশিন নিয়ে আসে এরা কাজ করতে লাগলাম। 15-16 দিন হয়েছে তাও কাজ পারি না। আর ছোট যে স্বাস্থ্য ভাই ওটা খুব জারি, আর বড় ভাই আমার আপন যে বড় ভাই ও কাজ শিখতে পারবো, উদা উদি যায় আসে টাকা ডি আর নষ্ট করবো, মেসে খায় টাকা বিল টিল কেটে কেটা দিব, এই সে মানে সবারও লাঞ্ছিত হইতে লাগলাম। পরে আমার নিজের মনে জিদ লাগলো যে আমি যেভাবে হোক এই কাজটা আমি শিখুমি। পরে এই কাজটা আস্তে আস্তে দেখলাম আল্লাহর রহমতে শিখে গেছি, শিখছি। এক পর্যায়ে দেখা গেল কি যে ওই অফিসেই পেকিং একটা মেয়ে কাজ করে, চাকরি করে, পরে আমার খুব ভাল লাগছে। আর আরেকজন আমার কোয়ালিটি আছে, নিজে আমার দেখাইছে, দেখানোর পরে আমার খুব তারা ভাল লাগছে। ভাল লাগার পরে আমি ওরে কইলাম যে আমি তো তোমার ভালোবাসি, ও কোনো হাও পায় না নাও পায় না, ওর চলা হয়ে চলে প্রত্যেক দিন এরকম ভাবে, প্রত্যেক দিন কইতেই থাকি কইতেই থাকি, ও কোনো গুরুত্বই দেয় না, গুরুত্ব দেয় না। আর আস্তে আস্তে এই সাভার এলাকার মানুষ অনেক লোকজন পোলা পাইন টোলা পাইন আমার পরিচিত হয়ে যায়, কোনো গুরুত্বই দেয় না, গুরুত্ব দেয় না। দেন একদিন বৃষ্টির দিন লাঞ্চের সময় ও বাসা থেকে বাইরে গো, আর ওর ছাতা নাই, আমি নিজে নিয়ে গেছি ছাতা, ছাতা যায় ওর মাথায় ধরছি, মাথায় ধরে আর আইতেছি আস্তে আস্তে অফিসে, অফিসের দিকে ওর বাসাটা একটু দূরে পাস করছি। পরে ওর আমি কইলাম যে তুমি যদি আজকে আমার না কো তাহলে একটা বিল্ডিং করতেছো ইয়ার পাশে, আমি কই বিল্ডিংটা লাভ দিয়া পড়ে মরে দাম, তো আপনি মরলে মরেন না মরলে না মরেন, এটা আমার দেওয়ার বিষয় না, খালি এইটুকুই কইছে। পরে আমি তুমি কো যায় মরেন গে তাহলে আমি মরে দাম। পরে ও আর কিছু কইল না। একদিন দেখা গেল কি যে সকালবেলা, খুব সকাল ভোরবেলা শেরি খাওয়া রোজার সময় ওর বাড়িতে আমি গেছি, শেরি খাই আই ওর বাড়িতে গেছি, ওরে খুব দেখার ইচ্ছা হইতেছে, ওর আমি দেখুমি খুব দেখার ইচ্ছা হইতেছে। পরে ওর বাড়িতে গেছি, যাওয়ার পরে ও দেখলাম যে ও খেতা গায়ে দেওয়া আছে আর মুখটা কোনো রকম বাইরে আছে, ওরে দেখকেই আমি আইতেছি। পরে এক লোকে ফলো করছে ওই বাসা, ওর স্বাস্থ্য হয়ে টাস্ত হয় না কি জানি তা করতে পারি না সম্পর্কে, ওই লোকে আবার জানে যে ওর লাগে এরকম একটা ছেলে পাগল। পরে ওই লোকে জানে এদিকে এদিকে, আমাকে কি আমি চালু করে একটা হইতেছি আর কয়েক বেটা চুরি করবার পরে আমি কারাই গেছি, আমি নাহলে তো চুরি করে পাবলিক দুগুণ গুলাই দিব। পরে দেখা গেল যে আরো আট দশজন মানুষ ইয়ে হয়ে গেছে, জড়ো হয়ে গেছে অনেক মানুষ। পরে কয়ে যে তুই এবার ঢুকছিস কে? আমি কয়ে এবার আমি ঢুকছি, আমিও ওরা দেখার খুব মন চাইতেছে, আমি ডাইরেক্ট সরাসরি এমনি কইতেছি ওরা খুব দেখার মন চাইতেছে, ওরা আমি ভালোবাসি, ওরা আমি বিয়া করতাম। পরে ওই লোক আমার সাহস দীক্ষা করে যে যা কইসস কইসস আর কোন সময় এই কথা মুখ ব্যবহার করেছি। পরে এই কথা কয়েছে পরে আমি আয়া পড়ছি, আইসি এক বছর পর্যন্ত খুব ওর লাগে পাগল আছি, খুব পাগল ছিলাম। পরে এক সিজন শেষ, আমারও তো আবার ডাল সিজন শুরু হবে, এক সিজন শেষ আর এক সিজন যখন শুরু হইব, এই শুরুর দিক দিয়ে ওই ওই এলাকায় ওই এলাকায় একটা অনুষ্ঠান অনুষ্ঠান হয় স্কুলের ভিতরে, ওই অনুষ্ঠানের ভিতরে আমি যাই। তো ওর একটা ভাই আছে বড় ভাই, ওই ভাইটা আবার আমার টার্গেটে রাখছে, টার্গেটে রাখছে। রাখার পর ও আবার কইছে যে ও আমার বোনকে ডিস্টার্ব করে, ওরে মার সব পোলা বানিয়ে কইছে। পরে ওর পোলা বানকে কি করছে আমার গিরাত দিয়া মারতে দোষ। পরে এক পর্যায়ে দেখা গেল একটা থাপড়া মারছে আমারে, এই যে আমার দাঁতটা ভেঙে গেছে,
এক থাপড়া দাঁত ভেঙে গেছে,
দাঁত ভেঙে গেছে।
ওকে,
পরে দাঁত ভেঙে যাওয়ার পরে ও এক থাপড়া দিতে পরে আমি দূর, কারণ অবশ্যই তর্ক করার সময় নেই, কারণ তর্ক করলে ওরা আমার মারবো, সত্য মিথ্যা যাচাই করতে যাইব না, কারণ আমি তো গত বছর এনে পাগল ছিলাম, এখন তো আর পাগল নেই, এখন তো আমি ওর কিছু ছাইড়া দিছি, কারণ যে রাজি না হয় তার লাগে ওর অযথা সময় কাটায় লাভ নেই। তারপরে মন থেকে ছাড়তে পারি না। পরে এইটা আয়েসের এলাকার আমার যদি পরিচিত পোলাবাইন ছিল, ওগুলো আমি কইলাম যে ভাই এই অবস্থা, ওর ভাই তো আমার মারছে, কয়ে তাহলে চলবে? ওই অনুষ্ঠানে যায় এই নগদের রিয়াকশন, যেটারে পাইছে এটারেই মানে মারছে। টিয়াবাড়ির পোলাবাইন অবস্থায় যে ওই পোলাবাইনের তো আবার আমার ক্ষমতা বেশি, যায় এক পর্যায়ে গেন্দাম আরম্ভ করলাম, সব থেকে মারছে। মারার পরে ওর বাইরে আর পাই নাই, মেয়ের বাইরে, মেয়ের বাইরে পাই নাই। পরে মেয়ের বাইরের পরের দিন আমি যেই গার্মেন্টসে চাকরি করি যে অফিসে, এটাতেই ও কাজ করে, ওই সুপারভাইজার কইছি ওইখানের এক মাতাব্বরের কথা কয়ে যে আপনি ডাকে ওর যাওয়াই লাগবে। পরে ও দেখা যায় এক পর্যায়ে গেল যে ওকেটা আমি চিনি না, ওই ছেলে কইল যে ছেলে ওই মেয়ের ভাই। পরে যাই কইলাম যে ভাই ও তো কইলে এই কথা যে ও বলে চিনেন আপনারে, ওরে ধরে নিয়ে ওর সুপারভাইজারে যায় কইছি যে ভাই ওরে দিতে হইব। পরে ওরে দিতে কয়ে যাও তোমার সমস্যা নেই যাও, গেছে আইসে পরে ওর এমন পিটানি পিটাইছি ইচ্ছা মতনই পিটাইছি, সবাই মিললা একবারে গণদুলাই। পরে পিটাই পিটাই দিছি, ও আবার গেছে আরেক বড় ভাইয়ের দা, ওই বড় ভাই আবার আমার ডাকায় নিছে, ও কি ব্যাপার তোরা মিল্লা ওরে মারছ কত নাকি? পরে আমার বড় ভাইয়ের ডাকায় নিছে, আবার ওই বড় ভাই আবার আমার আপন বড় ভাইয়ের সাথে খুব ভালো পরিচিত, তোমার লাগে কিন্তু তোমার বাইরে কিছু কই থাকে না। পরে আমি কই ভাই শুনেন উজ্জ্বল ভাই শুনেন, এটা তো ওরে কইছে, আমরা বলছি যায় যে মুশারফ ভাই ডাকে, ও কই যে মুশারফ কেটা চিনি না, একটু বানায় বানায় কইলাম যে মুশারফ কেটা চিনি না। পরে কয় তাহলে তো ঠিক আছে, তাহলে তো ওরে মারবই, কো আমার বড় ভাই উজ্জ্বল ভাইয়ের আবার বড় ভাই হলো মুশারফ, কয় তাহলে তো ঠিকই আছে, তাহলে ভাইয়ের যা বিচার করতে তাই, পরে আর কিছু কয়নি। এমনি এমনি করে আবার দশ বারো দিন গেছে, কয় যে আচ্ছা উজ্জ্বল কয়ে দিল যদি ওরে যদি ওই মেয়ের পিছনে দেই আর যদি শুনি তাহলে কিন্তু তোমার ভাইয়ের খবর আছে, আমার বাইরে কইতে আছে। পরে কয়তে আচ্ছা তাহলে ভাই আমার ভাই আর কোনো সময় ওই মেয়ের পিছিয়ে যাইব না, আগেও নেই পিছিয়েও নেই। আচ্ছা এই ডিলে গেমনাম গেমনাম গুনলাম ওই এসেরা শেষ। পরে একদিন আমি ওই রাস্তা যাইতে আসি, ওরা তো বাড়াইটিয়া আর ওরা কোন বাসায় কখন থাকে তাও তো আমি চিনি না, এক বৃদ্ধ মহিলা এসেরা কইতে বাবা আমি তো তোমার ফ্যাক্টরিতে আমি গুয়ার কাজ করি, ক তোমার নিয়ে তো গেমনামটা হয়েছিল। পরে আমি কে তাহলে আমার রুমে আসো, আয়সা কি হয়েছে না হয়েছে তুমি আয়সেরা ডিটেল বলো শুনি, কিন্তু ওই বাসায় যে ওরা থাকে তা আমি জানি না, ওরা যে থাকে। পরে ওই বাসায় ঢুকছি, ঢুকার পরে এর সাথে কথা কইতেছি, এমনি দেখি যে ওর মা বাইরেছে, বাইরে এসে চিল্লাবাল আরম্ভ করছে যে এই তুলা আইসে কে হেন তেন। পরে আমি খেলা এই বাসায় ওরা থাকে আমার আগে কইবেন না, কো আমি তো প্রয়োজন মনে করছি না এই কারণে কইনি। পরে তো ওই উজ্জ্বল যে বিচার করে দিছে, হ্যাঁ ডাক দিছে, হ্যাঁ ডাক দিয়া কয়ে যে এই ছেলে আবার আসছে, আবার আইসা সেরা এখানে আমার মেয়ের পিছে লাগছে। কিন্তু এখন আমি কাউরে বুঝাইতে পারতেছি না যে ওই মহিলা আমার ডাক দিছে, কই মহিলা ডাক দিয়ে তুই বাসে গেলি কে? সবার প্রশ্ন এটাই, দুই বাসে গেলি কে? তুই তো জানো তুই বাসে থাকে, কিন্তু আমি তো কইতে পারতাম না যে হ্যাঁ এই বাসে থাকে জানি, আমি জানি না। কয়ে যে বাসে মেয়ে আছে তুই বাসে যাস, এটা ওইটা আরো যে যেটা পারে ওইটাই কইতে আছে। পরে এক পর্যায়ে ভাই আমার থাপড়ায় টুপড়ায় আনলো আমার কাকার বাসায়। আনার পরে কাকার বাসায় সবাই এক রুমে বয়ে যে যেটা পারতাছে ডেকেছে, ও আসলো খারাপ হয়ে গেছে গা, এটা ওইটা খারাপ, ও হেন তেন, ও মেয়ের এত কিছু হইলো, তারপরে মেয়ের পিছু ছাড়তে না এই সেই। মানে আমি হ্যাঁ কইতেছি দেহ আমি কিন্তু ইচ্ছা করে যাই না, আমার মহিলা ডাকবে আর এটা বিশ্বাস করে না, কইটা কি কেউ করলে মানবো নাকি, দেখ মহিলা ডাক দিল আর তুই গেলি গা, পরে কেউ বিশ্বাস করতে হবে না। পরে এর পাশের রুম আসিল খালি, হ্যাঁ এদিক দিয়ে কথা কইতেছে, আমি গিয়ে ধাপ করে দরজা ছিটকারি লাগায় একটা জুড়ের জুড়ের বস্তা আসিল, জুট মুট একসাথে সব বাইন দেয়া ফ্যানের সাথে টানাইছে, টানায় ডাইরেক্ট নিচে চেয়ার দিয়ে ফাঁসিল এলে। পরে যখন আমি দরজা লাগাই তখন আমার যে চাস্তো ভাই ছিল ছোট লোকমান ভাই, হ্যাঁ একটু টের পাইছে কি দরজা লাগাইছে ও একলা একলা। পরে ওই সাইডে রাস্তার সাইডে জ্বালানা ছিল, জ্বালানাটা দেয়া যায়, আমি ফাঁসি অলরেডি লয়ে লাইছি, খালি মিষ্টি গেপা ইয়াটা সরাম আর চিল্লান আরম্ভ করছে। আমার দুলা ভাই আসছিল, দুলা ভাই রে কইতে আছে, দুলা ভাই দুলা ভাই দেওয়া ও জাহাঙ্গীর ফাঁসি নিয়ে নিছে, ফাঁসি নিয়ে নিছে। পরে তাড়াতাড়ি করে সেরা ওই ও দুলা ভাই ওই রুম দিয়ে আসা যায়, যে মোবাইল যে রুমটা চুরি করছে ওই রুমে দুবার একটা গেছে গা, ওই ওই রুমের উপরে দেয় আইসা সাইরা আমার নগদে পায়ের কাছে ধরতো, যদি 10 সেকেন্ড পরে ধরতো তখন আমি মেরে দেখো, তখন আমার জ্ঞান হারাই গেছিল, খালি মরাটাই বাকি আছিল। কিন্তু তখন যদি আমি মহিলাই যেতাম তখনই আমার মনে হয় যে সবচেয়ে বেটার হইতো, কারণ তখন মহিলা গেলে আর আমার এই জ্বালা যন্ত্রণা এত কষ্ট বুক করা লাগতো না। পরে সবাই কইতে আছে যে ভাই ওরে বিয়া করার লাগবো, পরে আব্বারিতে ফোন দিছে, আব্বারে কইছে, পরে আব্বা বিয়া ঠিক করছে, বিয়া ঠিক করে সেরা কদিন পরে খবর দিছে, পরে যাওয়ার পরে পারিবারিকভাবে আমার বিয়া হয়েছে। বিয়া হওয়ার পরে এখন
কত বছর বয়সে আপনি বিয়ে করলেন?
22 বছর।
ওকে, তখন আপনি কি করেন পেশায়?
এই জিপারের কাজ করি কন্ট্রাক্টে।
ওকে,
তখন প্রায় ভালো ইনকাম 12-13 হাজার টাকা 15 হাজার টাকা এরকম বেতন পাই স্যালারি পাই। পরে দেখা গেল যে বিয়া করছি, পরে বিয়া করার 2 মাস পরে আমি আমার বউরে নিয়ে আসি তাই, আর এখন বর্তমানে আমি আল্লাহর রহমতে খুবই সুখে আছি। কিন্তু আমি সুখে থাকলে কি হইব, আমার শরীরে যে জ্বালা যন্ত্রণাটা যে বোকাটা ভুগতাছি একমাত্র আমি ভালো করে জানি, যে আমার যে কত কষ্ট লাগে, আমার সারাটা দিন মনে হয় যে 100 বছরের বৃদ্ধ এত কষ্ট করে না, আমার যে কষ্টগুলো।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে এবং মনে হতে পারে যে ও যে জায়গাটি দাঁড়িয়ে আছে বর্তমান সময়, সেখানে এসে ওর জীবনের অপ্রিয় সত্য প্রকাশ আসলে শেষ হয়ে গেছে। ব্যাপারটি তা নয়, অনুষ্ঠানের সময় এখনো যেহেতু বাকি আছে তার মানে ওর কাছে নিশ্চয়ই কিছু না কিছু বাকি আছে। আমরা ফিরে আসতে চাই মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব ABC রেডিও FM 89.2। এতক্ষণ পর্যন্ত আপনারা যা শুনলেন কালা জাহাঙ্গীরের কাছ থেকে তা যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে আপনি SMS এ গিয়ে লিখুন ইয়েস, যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য না মনে হয় কিংবা আপনি কনফিউজ থাকেন তাহলে আপনি লিখবেন নো কমেন্টস কিংবা নো, লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। SMS পোলের আহ্বান করা হচ্ছে প্রিয় শ্রোতা, সবাইকে বলছি প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। বিরতির পর ফিরে এসে কম্পিউটারের কাছ থেকে জেনে নেব আমরা SMS পোলের রেজাল্ট। আর একবার মনে করিয়ে দিচ্ছি আজকে যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি কালা জাহাঙ্গীরের জীবনের অপ্রিয় সত্যগুলো মনোযোগ দিয়ে শুনছেন এবং তারপরে তার গবেষণা লব্ধি যে জ্ঞান সেই জ্ঞানের আলোকে আজকের এই বিপদগামী তরুণ বা কিশোরের যে জীবন সেই জীবনকে তিনি ব্যাখ্যা করবেন। আমরা ফিরে আসছি মাত্র 4 মিনিটের মধ্যেই। যেখানে এসে মানুষ তার জীবনের অপরাধ বোধগুলো স্বীকার করে এই অর্থে যে তার মতো করে ভুল সমাজের আর কেউ কখনো না করুক। আজকে এখানে কালা জাহাঙ্গীর তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে, কালা জাহাঙ্গীরের কাছে আমি আবারও ফিরে যেতে চাই, তবে তার আগে আমি কম্পিউটারের কাছ থেকে জেনে নিতে চাই SMS পোলের রেজাল্ট।
Yes, 89%. No, 1%. 1%. No ovens, 6%.
এনএমএস পোল বলছে 89% হচ্ছে ইয়েস এবং 5% হচ্ছে নো, আর বাকি যারা আছেন তারা হচ্ছে নো কমেন্টস। ওকে, কালা জাহাঙ্গীর, আপনি যে প্রসঙ্গে ছিলেন, আপনি বলছিলেন যে আপনি বিয়ে করলেন এবং তারপর আপনি ভালো আছেন, আমরা একটা সামাপ পেয়ে গিয়েছি, কিন্তু সামাপের আগে আপনি কি আরো কিছু বলতে চান কিনা, আপনার অতীত জীবনের এমন কোন ঘটনা যেটা বলে আজকে লোকসম্মুখে নিজেকে একেবারে পরিষ্কার করতে চান?
আমি মেয়ে লেখারা পর পিছনে একটু যেতে চাই যে এই কারণে লেগেই খারাপটা হয়েছে। এক নম্বর হচ্ছে আমি যে এলাকায় থাকতাম, জন ফ্যামিলি সহকারে থাকতাম সেকেন্ড কলোনি, তখন ওই আমার চাচাতো বোনের জামাইয়ের বাড়ি আছে।
ওকে,
ওই চাচাতো বোনের বাড়িতে এক বারাইটিয়া থাকতো। ওই বারাইটিয়া এলো সিএনজি চালাইতো ওই মেয়ের বাপ, মেয়েটার নাম হলো তানিয়া।
ওকে,
তো ওদের বাড়িতে আবার সাদা গেল টিভি ছিল আর সিডি ছিল, তা আমি প্রত্যেকদিন ওর সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে, প্রত্যেকদিন ক্যাসেট নিয়ে যাইতাম, মানে সিডির ক্যাসেট, আর ওর মাও খুব আদর করতো, ক্যাসেট নিয়ে যাইতাম প্রত্যেকদিন, এরকম ভাবে পার্মানেন্টলি নিয়ে যাইতাছি। পরে একদিন কি করলাম, যা অন্য এলাকার থেকে মানে গাবতলির ওই সাইডে খৈরামপুর এলাকা ওই এলাকাতে যা চারটা ক্যাসেট নিয়েছি 40 টাকা দিয়ে। বলছে তোর নাম কি? আমি বলছি আমার নাম মামুন। কয় বাসা কই? আমি কই টালি কোম্পানির বাড়ি 71 বাইয়ে, মানে আমি থাকি এক জায়গায় দিছি আরেক
জায়গায়,
চারটা গ্যাসেট আনছি। চারটা গ্যাসেট আনার পরে আর আমার সিনিয়র ভাই বেশ বড় বেশ আর একটা বোন ওই তানিয়ার সাথেই চলতো, ওরা দুইজনই ঘরে, ওই ঘরে থাকার পরে ক্যাসেট নিয়ে গেছি। পরে একটা মান্নার ছবি দুই ডিস্কের ভিতরে 3 ডিস্ক, পরে একটা ডিস্ক দেখা গেল যে ছোট ছোট কাপড় পরা, ওই ডিস্কটা ওরা সারছে, সারার পর দেয় যে মানে ক্যাসেট সারার পর, পরে ওই দুইটা মেয়ে একেবারে নগদে আমার, আর এরকম ভাবে মানে ওরা হইলো ছেলে মানুষ আগে হইলো মেয়ে মানুষ এরকম ভাবে।
তখন আপনার বয়স কত ছিল?
এই 16-15 এরকম হইলো।
এবং 16-15 বছরের একটা ছেলেকে বাকি যে দুজন দেখছে তারাই কি আলটিমেটলি ক্যাসেট গুলো নিতে বলেছিল আপনাকে?
হ্যাঁ, তা আমি নিজে থেকে ক্যাসেট নিয়ে যাইতাম,
নিয়ে গেলে
ছবি দেখতাম ওর মা ওর মারে নিয়ে, আর ওর ঘরে যারা ভাই ব্রাদার আছে সবাই নিয়ে।
আপনি কি কোনো এমন কোনো ভিডিও নিয়েছিলেন যেটা আলটিমেটলি অনৈতিক কিছু থাকে ওর মধ্যে, এরকম কোনো ভিডিও?
না না, আমি কোনো যাই না নেই নাই, মানে চারটা ক্যাসেট নিয়েছি, চারটা ক্যাসেটের ভিতরে মান্নার একটা।
ওকে, হোয়াটএভার ইট ইজ, এরকম একটা কোন সিনারি ছিল যেটা আলটিমেটলি অ্যাডাল্টদের জন্য, তো ওটা আলটিমেটলি দেখার পরে এই ধরনের প্রতিক্রিয়া আপনার প্রতি হয়েছিল?
হ্যাঁ, পরে দুজনে আমার, পরে আমি তো মানে মেয়ে মানুষের মতন হয়ে গেছি, ওর কাছে কান্দাকাটি আরম্ভ করছি। পরে এক পর্যায়ে আমি কোন রকম বাইরে আইছি, আর আমি যে আমার নাম যে কিভাবে কালা জাহাঙ্গীর হয়েছে তা আমি বলতাছি, যখন আমি মনে করেন যে উঠি ফার্স্টে আসছি ঢাকা, তখন ওই যে বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছে তা তো বললামই, তখন ওরা নিয়ে আসার এক বড় ভাই আছে সিনিয়র ভাই, তার ভাই তার বাবা বা সেনাবাহিনীতে কাজ করে, আর তারা হইলো 4 ভাই, বাদল, ফারুক, রেজা, বাবু। সবার বড় হইলো বাবু, তারপর হইলো বাদল, তারপর হইলো ফারুক, তারপর হইলো রেজা।
ওকে,
ওরা খুবই আমার আদর করতো, আর অগুবাইতে আমার মা কাজ করতো কাজের ইয়ে বুয়া হিসাবে, আর আমি ভাই ভাই করে ডাকতাম, খুব আদর করতো। পরে ওই ফারুক ভাই আদর আদর করতে করতে হঠাৎ করে একদিন কত তো কালো তোরা কালা এই কইরা ডাকি, পরে ফারুক ভাই কালা করে ডাকতে ডাকতে সবাই এক পর্যায়ে দেয়া গেল কালা কই ডাকে, কালা জাহাঙ্গীর কয়ে ডাকে ডাকে। আর জিন্না ভাই যে ওই এলাকারই সিনিয়র বড় ভাই, তার সাথে কি নিয়ে লাগছে তুলার বাগের পোলাপন্থের সাথে গেঞ্জাম, ওই জিন্না ভাইয়ের একলা পায়া পুরা গার্মেন্টসের এই পাশে একলা পায়া মেরা দিচ্ছে, মানে ওই এলাকার একটু সাইডে, আর আমরা কোনো লোকজন নেই, এ মারছে খুব ভালো মারি দিছে, এমন মার দিছে বলার বাইরে। পরে তো সবাই যারা এলাকার পোলাপন্থ সবাই সজাগ হয়ে গেছি যে ওই এলাকার যেই ডারে পারবে ওই ডারে মারবে, প্রায় এরকম 5 দিন পর্যন্ত খালি এই অভিযান, যেদিকটা পাই ওই এলাকার পোলাপান যেদিকটা পাই এদিকটাই যায় মারি, এই যে তুলারবাগ পাইছি মারছি, দক্ষিণ বিশিল পাইছি তাও মারছি, একটারে প্রায় যেটা ওগো ভালো সিনিয়র মানে ওই একটু নেতা টাইপের উডারে ধরে নিয়ে আসি। আইন না মনে করেন যে আমার এলাকার নিচে একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনের সাইডে ওরা ফালায় ইচ্ছে মতন মোটা গজারিরা মারতে 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 দেখা গেল পায়ের আড্ডি শেষ হয়ে এলাইছে, একটা আড্ডি বেরিয়ে গেছে, একবারে লুলাই মানে এলাইছে। পরে উড়ে নিয়ে আসে এরা পুলিশ, পুলিশের কাছে এগিয়ে গেছে, মামলা করছে। পরে আমরা তো ছোট আমাকে নাম দেয় না, তারপর আমাকে একটু আড়ালে রাখছে। ফারুক ভাইয়ের বাড়িতে একবার নিচে একটা নিজের একটা নিজস্ব একটা আস্তানা আছে, ওই আস্তানার ভিতরে সব টিরে পড়ছে, বুড়া ছেড়া বাইরে যা তালা লাগাই ছুঁছে। তো যতদিন পুলিশ এই ইয়ে না রাখবো, অভিযান না উঠাইব, এতদিন তোরা এই করতে বাইরিতে পারবি। ওই করে আমাকে খাওয়ান টাওয়ান দিয়ে সেরা চার পাঁচ দিন পরে দেখা গেল ওইটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমাদেরকে ছাড়া হয়েছে। ছাড়া হয়েছে একদিন কি করলাম, আমি খুব ইয়ে করতে আছি মানে ডিগবাজি ডুগবাজি খাইতে আছি, নিজে নিজে ডিগবাজি ডিগবাজি খাইতে আছি, ডিগবাজি খাই উপরে পাও দিছি দেওয়ালে আর নিচে হাত। আর ওই ফারুক ভাই কি করছে, দুষ্টামি করে সেরা আমার কোমরের ভিতরে একটা লাগতে পারে। ওই কোমরে লাঠি মারার পরে জানি না আমার মনে হয় যে এর থেকেই চিনাইছি, ওই কোমরের হাড্ডি পট করে উঠছে। তারপর থেকে আমি মনে করি যে কোনো জায়গায় স্বাভাবিক বসে থাকতে পারি না, এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটানা বসলে আমার মাজা বেরোয়। একদিন আমি আমার যে বাসায় এক বাড়াইটা থাকে, ওই বাড়াইটা মানে স্বামী রাতের খুবই টর্চার হয়, সে যদি বেতন পায় 5,000 500 টাকা বাঁচাই রাখে, 500 টাকা হাতে রেখে 4,500 টাকা স্বামীর পেন না। এরকম ভাবে টাকা জমাইতে জমাইতে অনেক টাকা জমাইয়া কিছু অলংকার বানাইছিল, স্বর্ণের কানের দুল এই সেই উড়িয়ে একটা ছোট একটা পাঁচপাতির ব্যাগে রাখছে, রাইখে গোসল করতেছে। তো আমি আবার ওই জিনিসটা খেয়াল করছি যে এই ব্যাগটাতে কি আছে, খেয়াল করতেছি। পরে যখন ওই মহিলা যখন গোসল করে বাইরে আসারছে, তারপরে ওই মহিলার আর খেয়াল নেই ওই ব্যাগটা আনবার, আমি কি করলাম ওই ব্যাগটা লয়ে গেছি। ওই ব্যাগটা নিয়ে আসাইরা, আর আমি স্বর্ণ এগুলো চিনি না, আমি খালি ব্যাগটা খুললা দেখছি যে 170 টাকার মতন আছে। ওই আমার টাকাটা হইলো বড় ইম্পর্টেন্ট, ওই টাকাটা নিয়ে আসেরা আর ব্যাগটা নিয়ে আমার বড় চাচা যারা আমাদের আগে আসছে তাদের ওই বড় কাকির কাছে আমি দিছি যে চাচা এটা ব্যাগটা দেন দেখি। তারা আবার চিন্তা লাগছে যে এটা তো স্বর্ণ, আমার চাচি আবার বড় চাচি একটু লুবিটা টাইপের আছে, কই বাজান তুমি এটা কোনটা পাইছো? আর আমি সত্যি কথা কই না, আমি কই যে চাচি আমি তো এটা রাস্তাতে পাইছি, এটা কো বাবা বাবা তুমি খাও ভাত খাও এটা খাও ওটা খাও, ওটা এটা খাওয়াইতে আছে খুব আদর করতে আছে, আর এটা যে স্বর্ণ কি না কি এটা আমার কিছু কয় না। কয়ে তুমি কি সত্যি গার্মেন্টসের? হ্যাঁ আমি কি গার্মেন্টসের আমি নিতে পাইছি, এটা ওটা কয়ে সেরা দিলাম। আর ওই মহিলা তো ওই দিকটা কানতে 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 মানে অস্থির হয়ে গেছে, আর আমি তো সত্যি কথা কই না যে আমি যে ওই আনতে কানছি। পরে মনে করেন যে এখানে ভাত খাওয়াইছে চাচ্ছি খুব আদর কইরা, পরে বাসায় গেছি যা দিই যে এই মহিলা এমন ভাবে কানতেছে মনে হয় তার সন্তান মারা গেছে এরকম ভাবে, এত কষ্টের টাকা এই সেই। পরে মহিলা পরে কানতে কানতে হঠাৎ করে মহিলার মানে মনে পড়ে গেছে যে আমি এখানে খারাপ ছিলাম, পরে আমার কথা কইছে যে ও এনে খারাপ ছিল ওই একটা কিছু করছে। পরে আম্মা আব্বার কাছে কইছে, আম্মা আব্বা ভালো করে দিয়েছে, আমি স্বীকার যাই না, আমি কই না আমি এটা করি নাই আমি জানি না এই সে। পরে আবার আমার জেডা একটু ভালো ছিল বড় জেডা, হ্যাঁ সেটা কোনা ও তো আমার ঘরে দিছে, ও মনে হয় যে এটা এনতে নিছে, পরে কয়ে এই ব্যাগটা দেও দিই এটা নি। পরে এই ব্যাগটা নিয়ে সেরা ফেরত দিছে, আর ওই টাকাটা আমি নিয়ে সেরা বন্ধু বান্ধব নিয়ে খরচ করে দিচ্ছি।
একের পর এক আপনি আজকে এখানে অপরাধগুলো স্বীকার করছেন, এবং এত বেশি অপরাধ আপনি যখন বলছিলেন যে আমি যখন একা থাকি তখন চারপাশে শুধু আমার অপরাধগুলো এসে আমার সামনে দাঁড়ায়, আপনার কি আর কিছু মনে পড়ছে যেগুলো আপনি লাখো মানুষের সামনে স্বীকার করতে চান? কারণ আজকে আপনার চান্স যে নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো সবাইকে বলে সচেতন করার।
যখন আমি সাবার আসছি এসে যখন এই জিপারের কাজ কোনটা কাজ শিখছি তখন হালকা পাতলা হাসতে কিছু টাকা হয়েছে, আর স্বাস্থ্য ভাইয়ের যখন ওই দেখতাম যে স্বাস্থ্য ভাই আর বাগি ওনার ঠিক থাকতাম তখন হুট করে একজনে আমারে আমার সিনিয়র বড়ই একজন কইল কি যে আয় যায় সাবার একটা হোটেল আছে আয় যায়, তখন আমি হোটেল চিনি না, তখন তার মাধ্যমে আমার হোটেল চিনা হইল। এই হোটেল চিনা হওয়ার পরে এই হোটেলে আমি যাই, পরে এরকম ভাবে দুই দিন তিন দিন পর পরে আমি যাই আসলাম। এত খারাপ কাজে লিপ্ত হয়েছে যে আমি যে টাকায় এত টাকা ইনকাম করি তারপর আমি টাকা কোনো সময় বাড়িতে পাঠাইতে পারি না। এই প্রত্যেক সপ্তাহে দুইবার তিনবার যায় যায় খারাপ কাজে আমি টাকা দিয়ে খরচ করে লাইছি। আর খারাপ কাজ করার আগে এত ভালো লাগে, কিন্তু কইরা সারলে যে এরকম মনে হয় যে আমি কি কাজটা করলাম যা মানে বলার মতো না, বোঝানোর মতো না।
এই যে কাজগুলো আপনি করতেন, আপনার বাবা মা কখনো বুঝতো না যে আপনি এই ধরনের অপরাধগুলো করেন? বাবা মার দিক থেকে কোনো শাসন কি আসতো? বড় ভাইয়ের দিক থেকে কোনো শাসন আসতো
না? কেউ আমারে শাসন করতো না, আমি নিজে সত্য কথা বলতাম না, মিথ্যা কথা খেলে বলতাম, মিথ্যা কথা বললে এটা ওটা বলে দিতাম। আর মূল কথা হচ্ছে যে শাসনের কারণে আমি এই অধপতন হয়েছি, এই খারাপ কাজে লিপ্ত হয়েছি। যদি প্রথম দিকেই সবাই শাসন করতো, চাপে রাখতো, তখন আর আমি এটা হইতাম, কারণ আমি সবসময় আমি একা থাকছি, একাই ইনকাম করছি, একাই নিজের হিসাব নিজে করছি, নিজে যা মন চায় তা করছি, কেউ কোনো হিসাব নেওয়ার চেষ্টাও করে না, হিসাবও করে না। এই এই কারণে আমি এই খারাপ কাজে লিপ্ত থাকি, নাহলে আমি এতটা খারাপ হইতাম। আর বিশেষ করে আমার মেয়েটার লাগি আমি খারাপ হয়েছি, কারণ ও মানে এত ও একটু ফর্সা টাইপের, তেমন একটা সুন্দর না, কিন্তু ও আমার খুব অহংকার করত, কালো বললে
কি বলতো আপনাকে,
বলতো যে আপনি আমার পছন্দ না। তখন আমি ভাবতাম হয়তো আমি মানে কালো অসুন্দর এই কারণে পছন্দ না, তার থেকে আমি হিংসা করতাম, আরো বেশি বেশি রাগ হইতাম যে ধরো টাকা হইলে ওর সাথে কত সুন্দরী আছে, ওই টাকা নিয়ে যাইতাম না খারাপ কাজ। কিন্তু আমি তখন বুঝতাম না যে টাকা বাড়িতে এত অভাব করতেছে, আর আমি এইটা টাকা ধুমধার একটা কামায় ধুমধার একটা খরচ করতেছি, আর আমার যে কি পাপটা হইতে আছে আমি তাও বুঝতাম না। কিন্তু বিয়া করার আগ পর্যন্ত বুঝিনি, বিয়া করার দুই দিন আগে আমি খারাপ কাজ করছি, কিন্তু যখন বিয়া করে আসছি আমার বউয়ে যখন আমার উপদেশ দিছে এই ভালো উপদেশ, তখন আমি ভালো হয়ে গেছি।
বিয়ে করার পর আপনার বউ আপনাকে কি উপদেশ দিয়েছিল এবং আপনার বউয়ের কাছে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করেছেন?
বিয়ে করার পর যখন আমাদের দুজনের বাসর হয়, তখন আমি বাসর করার আগে আমি সবকিছু বলছি ডিটেলের কাছে যে দেখো আমার আজকে মনে হইতেছে কেলে গেছে আমি তোমার কাছে অপরাধ স্বীকার করি। ও বলতেছে যে আপনি কি অপরাধ করছেন, যে আমার কাছে আগেই কইতেছেন যে অপরাধ করছেন। পরে আমি ডিটেল সব বললাম যে আমি এরকম এরকম করছি, সব কথা বলছি, কিন্তু আমার বোনের সাথে যে খারাপ কাজ করছি ওইটা বলিনি। তো বলল যে আপনি এত খারাপ কাজ করছেন, এখন তো আপনি নিজে নিজে তো বুঝতেছেন।
আপনার ওয়াইফ তো আজকে জানলো যে আপনার অপরাধের মাত্রা কতটা ভয়াবহ, এই অনুষ্ঠানটা তো সে শুনছে, এবং আপনি যে আপনার বোনের সাথে ওই ধরনের অন্যায় কাজ করেছেন, গর্হিত অপরাধ করেছেন, সেটা তো আপনার ওয়াইফ আজকে জানলো। এবং আমি ঠিক জানি না আপনার বোনের নামটা আমরা এখানে মিউট করে দিয়েছি, কোন বোনের সাথে আপনি আপনি এটা করেছেন, তারা শোনার পরে কি ধরনের ফিলিংস এর মধ্যে দিয়ে যাবে, আপনার কি বলার আছে তাদের প্রতি?
তাদের প্রতি আর কি বলার আছে, তারা জানি না আমার ক্ষমা করব কি না না করব, কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চাই যে বোন তুই পারলে আমার ক্ষমা করে দিস, কারণ আমি যখন এটা কোনো ভাই কোনো সময় বুঝা করতে পারে না, আর যদি কেউ বুঝা করে তাহলে তার মতন আর দুনিয়াতে অপরাধী আর কেউ নেই, আর সে ক্ষমা পাইব কি না জানি না। কিন্তু আমি যখন এই কাজটা করি তখন আমার কোনো সেন্স ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না, আমি বুঝি নাই বোন যদি তুই পারস আমার আল্লাহর কাছে ক্ষমা করে দিস, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমি এত অপরাধ করছি, আমি জানি না ক্ষমা হইব কি না, আল্লাহ আমার আপনি ক্ষমা করে দেন, আমি যেদিন নিজে সুস্থ মতে নামাজ পড়তে পারবো, যে নামাজে খাড়ায় আমার ভালো লাগবো, তখন আমি মনে করুন যে আল্লাহ আমাকে ক্ষমা করছে, তার আগে আমি কোনো সময় নিজের ক্ষমা করতে পারব না, কারণ আমি জানি আমি যে কত অপরাধ করছি, এর মধ্যে এরকম অপরাধ এত জঘন্য অপরাধ কেউ করে কি না না করে তা সন্দেহ, আর যদিও কেউ এরকম অপরাধে লিপ্ত থাকেন তাহলে ভাই আপনারা যারা এই অপরাধে লিপ্ত থাকেন আপনারা আমার মতন এই অপরাধ করেন না।
আপনি একটু আগে বলছিলেন যে আপনি নামাজ পড়তে পারেন না, কেন পারেন না?
নামাজ পড়তে গেলে আমার এরকম অসহ্য লাগে, শরীর এত জ্বালা পোড়া হয়, মনে হয় যে এমনি দুষ্টামি ফাইজলামি করতে গেলে ভালো লাগে, আর যদি নামাজ পড়তে খারাপ মনে হয় যে না আমার নামাজ সিনেমা হইব না, আর খালি মনের ভিতরে খালি ওইগুলাই আমার কল্পনা বেড়ে উঠে, কি সুরা পড়ুন কি নামাজের নিয়ত বান্ধব, আমার ওই কোনো কিছুতেই মন বসে না, খালি ওই অপরাধ মনে হয়।
আপনার মনে হয় যে নামাজ আল্লাহ কবুল করবে না?
হ্যাঁ মনে হয় যে আমার নামাজ কবুল হইব না, আর সামনে খালি উঠেই বাইসা উঠে কি অপরাধ করে আসেছেন নামাজ পড়তে, তো তো এই মসজিদে আসাই উচিত না, খালি আমার কাছে খালি এমন মনে হয়। কিন্তু আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে।
আপনি এই বিষয়টা নিয়ে কখনো কোনো হুজুরের পরামর্শ বা কোনো ইমামের পরামর্শ নিয়েছেন কখনো? কোনো হুজুরের কাছে গিয়ে বলেছেন যে আপনি আপনার জীবনে এই অপরাধগুলো করেছেন, আমি কিভাবে আল্লাহর কাছ থেকে মাফ পেতে পারি?
আমি কোনো সময় কোনো হুজুরের কাছে যাইনি, কারণ এর এই সব ব্যাপার লজ্জার কথা, এগুলা কেমনে আমি কই, আর এত জঘন্য কাজ এগুলার কথা কারোর কাছে বলতে গেলে নিজের কাছে খারাপ লাগে, নিজেরটা নিজেই জল্লা বুড়া মরি, কলিজা একবারে ঝাড় ঝাড় হয়ে গেছে এগুলো ভাবতে হবে। যখন একা থাকি তখন একা বসে বসে কান দেওয়ার বাজে যে কি অপরাধ করলাম।
আপনি যেই অপরাধগুলো করেছেন, আপনি বললেন যে আপনি মানুষ কুপিয়েছেন, আপনার কারণে একটা মানুষকে হত্যা করা হয়েছে, আপনি বলাৎকার করেছেন, এবং আপনি বলছিলেন যে আপনি ছুরিকাচ্ছ ব্যবহার করেছেন এই এই ঘটনাগুলো ঘটানোর সময়, এবং একই সাথে আপনি কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন?
না ওইগুলো আমি কোনো।
পিস্তল ব্যবহার করেছেন?
না পিস্তল এমনি হাতে নিয়েছি, হাতে নিয়ে রাখছি বড় ভাই।
মানুষ কুপিয়েছেন?
মানুষের গায়ে কূপ দিয়েছি, তাও দুটি দেয়া এমনি অন্য কোনো।
কাকে কূপ দিয়েছিলেন?
ওই তুলার বাগের এক ছেলে ছেলেরে।
কি করেছিল
ও? মা ওই যে জিন্দা বাইরে বলছি না মারছিল, ওরা ওরা হুকুরা পাওয়া হয়েছে, হাতের কাছে বুটি পাইছি, বুটি দিয়ে কূপ দিছি পিঠের ভিতরে, ওই কূপ নিয়ে এই দৌড় হয়ে গেছে, পরে ইউডি নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে। অনেক কিছু
মামলা মোকদ্দমা হলো, তারপর
তারপর আর কি, তারপর তো ওই যে ঘরে আটকে রাখলো, ওই মামলা মোকদ্দমা সব মিট করছে, তারপরে আমাদেরকে বাইর করে দেওয়া হয়েছে।
আপনার কোনো বাচ্চা আছে, মানে আপনার সংসার কত দিনের?
সংসার এক বছর হইল, বাচ্চা নাই, কিন্তু বাচ্চা নেওয়ার পরিকল্পনা আছে দুই চার বছর যাওয়ার পরে, কারণ এখন নিতাছি না অভাবে সংসার।
আপনার যদি একটা মেয়ে সন্তান হয় এবং আপনার মতো ছেলের দ্বারা যদি সেরকম বলাৎকারের শিকার হয়, আপনার ফিলিংসটা কি হবে?
ফিলিংসটা তো আমি এখনই ভাবতেছি যে এটা নিশ্চয়ই হইবই, আল্লাহ একভাবে না আরেকভাবে করাইবই, কারণ আমি যেহেতু অপরাধ করছি এই অপরাধ আমার উপরে দিয়ে যাইব। আর আমি মনে মনে চিন্তা করি যেহেত মানুষ আমার সাথে বন্ধু বান্ধব আছে, ওরা যদি বিয়ে করছে, ওরা যদি খারাপ কাজ করে, অবশ্য সন্তান এরকম খারাপ অনেক সময় দেখা গেল যে লুলা হয়, কানা হয়, অন্ধ হয়, আমার ছেলেবেলে হইলেও এরকম হইতে পারে, আমার যেতটুক মানে মনের ধারণা, কারণ আমি যে পাপ গুলা করছি এই পাপের কারণে আমার সন্তানরাই শাস্তি পাবে। আমি তো নিজে পাইতেছি, আমি জানি না আমি কয়দিন বাঁচুম, যেই কয়দিন বাঁচুম আমি এই কয়দিনে আমি এই শাস্তিতেই ভুগতে থাকবো, আর কি শাস্তি যে আমি ভুগতেছি একমাত্র আমি নিজে জানি, তাছাড়া আর কেউ জানে না, আর একমাত্র আল্লাহ জানে।
প্রিয় শ্রোতা, আরো একটি বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই, ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসতে চাই আজকের অতিথি কালা জাহাঙ্গীরকে নিয়ে আরো একবার যাহা বলিব সত্য বলিবতে। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, ঈদের আমেজে যাহা বলিব সত্য বলিব আপনাদের সঙ্গে আছে, এবং যাহা বলিব সত্য বলিব নিজস্ব যে চরিত্র, সেই চরিত্র বজায় রেখেই আপনাদের সামনে হাজির করেছে এমন একজন মানুষকে যিনি তার নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে অকপটে স্বীকার করছেন। কি তার অপরাধ ছিল, কি তার ব্যাকগ্রাউন্ড ছিল এবং কি তার পরিণতি হয়েছে আমরা শেষ পর্যন্ত জেনেছি, কিন্তু ফেসবুকের কমেন্টস, এসএমএস এবং সবকিছু নিয়ে আমরা ফিরে আসতে চাই। লেখনারা কি বলেছে সেটা জানার পরে তার প্রতিক্রিয়া কি সেটাও আমরা জানতে চাই, এবং একই সাথে আমাদের সাথে যিনি ছিলেন এক্সপার্ট প্যানেল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার কাছ থেকেও আমরা শুনবো বিভিন্ন কমেন্টস। তবে তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক রাত একটায়। প্রিয় শ্রোতার, সময় এখন রাত একটা, আমরা সবাই শুনছি যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবলিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এতক্ষণ ধরে যারা কালা জাহাঙ্গীরকে শুনেছেন তারা ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্টস করেছেন, এসএমএস করেছেন, ইমেইল পাঠিয়েছেন, সেই সব ফেসবুক এসএমএস এবং ইমেইল পড়তে চাই। তবে তার আগে আমরা চলে যাচ্ছি ডক্টর তাজুল ইসলামের কাছে, যিনি আমাদের পুরো অনুষ্ঠানটি শুনেছেন এবং এই মুহূর্তে তিনি তার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন আপনার কি বলার আছে?
আমি কালা জাহাঙ্গীরের কাহিনী শুনলাম, এটা খুবই প্রয়োজনীয় এবং শিক্ষণীয় একটা দিক আমাদের সমাজে সবার জন্য জানতে হবে। অনেক ধরনের অপরাধ আছে, যৌন রকম অনেক সমস্যা আছে, আমরা আমাদের কাছে আছে, আমরা বিভিন্ন রকমের যৌন সমস্যা দেখি, কিন্তু একটা যৌন সমস্যা যেটা হচ্ছে যৌন বিকৃতি আমরা বলি, এটার আমরা ইংরেজিতে আমাদের ডাক্তারি ভাষা আমরা বলি প্যারাফিলিয়া। এই কালা জাহাঙ্গীর সেই প্যারাফিলিয়াতে বা যৌন বিকৃতির একটা অংশ এর মধ্যে পড়ে গেছে। অনেক ধরনের যৌন বিকৃতি থাকে, তার ভিতরে দুইটা যৌন বিকৃতি তার ভিতরে আছিল। হ্যাঁ, একটা হচ্ছে বয়েরিজম বলি আমরা। বয়েরিজম হচ্ছে যে উঁকি দিয়ে জানালা দিয়ে বাথরুম ভিতরে মেয়েরা গোসল করলে অথবা অন্য স্বামী স্ত্রী যৌন সংসর্গ করতেছে সেটা দেখা, অথবা একটা মেয়ে কাপড় বদলাচ্ছে, এগুলি দেখার বা একটা প্রবণতা তৈরি হয়। হ্যাঁ, আমরা আমাদের সব পুরুষের ভিতরে এটা আছে সমাজে, এই যে বিকৃতি বলি, কিন্তু এটা বিকৃতি তখনই হয়, রোগ তখনই হয়, এটা একটা রোগ যখন শুধু এটাই সে তার নেশার মধ্যে করে দেয়। রেগুলার মানে সেক্সুয়াল প্র্যাকটিসের তুলনায় এই উঁকি দিয়ে মেয়েদেরকে নগ্ন অবস্থা দেখার ব্যাপারটা, এই বডিজমটা তার ভিতরে ছিল। আরেকটা মাত্রা সে চলে গেছে, সেটাকে আমরা বলি জুফিলিয়া বা বেস্টিও সেক্সুয়ালিটি, অর্থাৎ পশুর সঙ্গেও কিন্তু কোন কোন যৌন বিকৃতি লোকেরা পশুর সঙ্গে তা করে, যেটা তার ক্ষেত্রের মধ্যে দেখা হয়ে গেছে। অর্থাৎ তার যৌন বিকৃতির দুইটা ডিসঅর্ডার পাওয়া গেছে, একটা হচ্ছে বডিজম আর একটা হলো জুফিলিয়া, এই দুটাই ছিল। এবং এই কারণে সবসময় যখন যেহেতু এই যৌন উত্তেজনা বা যৌন মানে তারণার ভিতর সে সবসময় থাকত, যার ফলে সে অন্যান্য মেয়েদেরকে জোর করে দর্শন করার চেষ্টা করেছে বা ইয়া করেছে, তার ভিতরে সেক্সুয়াল যে অ্যান্ড্রোজেন যেটা আমরা বলি সেক্স হরমোনটা অস্বাভাবিক ভাবে বাড়তি পর্যায়ে সেখানে কাজ করে, আমাদের এগুলি মনে রাখতে হবে। এবং এগুলি এই কারণে সে নিজেকে ইম্পালসিভ হয়েছে, অর্থাৎ কাণ্ড জ্ঞানহীন ভাবে মানে পশুবৃত্তির মতন কাজ করেছে, এমনকি তার নিজের বোনকে পর্যন্ত ঘুমের ওষুধ খেয়ে তাকে রেপ করেছে, অথবা তার আসান্ত বন্ধুর সঙ্গে করছে, গার্মেন্টসে মেয়েদের সঙ্গে করছে, তাতে পেশল করছে বিভিন্ন ভাবে, এই ব্যাপারগুলি পুরাটাই পরে যৌন অপরাধের মধ্যে পড়ে গেছে সবগুলি ব্যাপারগুলি। কিন্তু আমাদের দেশে যে কোনো কারণে হোক না কেন, এই যৌন অপরাধটাকে গোপনে চলে বলে এটা প্রকাশ্যে আসে না, বাকি হয়তো সেভাবে নেয়নি, কিন্তু এটা ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, বা যারা এটা বিক্রিম হয়েছিল তারা বাবা মা এটাকে প্রতিরোধ করতে পারতো কখন থেকে। আমাদের সমাজে এই যে কালা জাহাঙ্গীরের মতন আরো বহু কালা জাহাঙ্গীর আছে, অনেক মেয়েরাই এভাবে নির্যাতিত হচ্ছে এবং খুবই খারাপ ভাবে নির্যাতিত হচ্ছে তারা। আমরা হয়তো দুই একজন কালা জাহাঙ্গীরের কাহিনী শুনলাম, সে নিজে এসেছে, সেগুলো তাকে ধন্যবাদ দিতে হবে আমাদেরকে, একটা পর্যায়ে এসে সে হয়তো অনুশোচনা করেছে। এবং আমরা যে জিনিসটা আমি কথা বলতে চাচ্ছিলাম যে এটা চিকিৎসা কিছু করতে হবে তাকে, তাকে এটা যেহেতু একটা বিকৃতি, এটা একটা ডিসঅর্ডার, এটা তো রোগের মধ্যে পড়ে যায়, সেজন্য তাকে ভালো হতে হবে, কিন্তু তাকে কিছুটা আমাদের আমরা যেটা বিহেভিয়ার থেরাপি দিই, এমনকি আমরা কিছুটা মাইল্ড শক দিই, আবার শান্ত থেরাপিও দিই, যাতে ওই চিন্তাগুলি ওই আবেগগুলি দমিত হয়ে যায়। ওষুধ দিই, অ্যান্টি অ্যান্ড্রোজেন কিছু ওষুধ দিই, যাতে তার ভিতরে সেক্সুয়াল আর্টটা খুব কমে যায়, এবং তাকে এখন থেকে ওই সঙ্গ এবং ওই যে পরিস্থিতি বা যে পরিবেশ বা যে সুযোগ হলে তার ভিতরে এই মানে চিন্তাগুলি বা এই ধারণাগুলি বেশি জাগবে সেখান থেকে তাকে দূরে সরে আসতে হবে। এবং সেজন্য স্বাভাবিক জীবনযাপনে সে যখন এখন বিয়ে করেছে, সে বিবাহিত জীবনটাকে সে তাকে পূর্ণবান জীবনে পরিণত করতে হবে, ধর্মীয় শৃঙ্খলার ভিতরে তাকে নিয়ে আসতে হবে, এবং ওই যে আগে বাজে ছবি দেখা বা ইয়া দেখা, এই একটা জিনিস কিন্তু এই মুহূর্তে বলে রাখা স্বভাব, আমাদের সমাজে এই যৌন বিকৃতির প্রধান কারণ হচ্ছে এই যে তথাকথিত পর্নোগ্রাফি বা অ্যাডাল্ট যে সিডিগুলি যত্রতত্র কিন্তু এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমাদের তরুণ বয়সের ছেলে মেয়েরা তারা এগুলি কিন্তু বাসায় নিয়ে যায়, তারা দেখে, এই বয়সে এমনি সেক্সুয়াল আগ্রা বেশি থাকে, যৌন কামনা বাসনা বেশি থাকে, তারপর যদি এই এই ধরনের খারাপ ছবি দেখা থায় তাহলে তাদের ভিতরে ওই অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোনটা খুব বেশি বেড়ে যেতে পারে। আর যদি সুযোগ হয় ওই যে দুইটা মেয়ে তাকে যাতে প্রলুব্ধ করেছিল, এরকম যদি অন্য কোনো মেয়েরা তাকে প্রলুব্ধ করতে পারে বা সুযোগ হয় কোনো মেয়ের জন্য সংসর্গ করার, তাহলে তো সেই ইয়াটা আরো বেশি বাড়তে পারে। তাই এই ব্যাপারে আমাদের গার্জিয়ানকে, সমাজকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীগুলিকে একটু সচেতন হতে হবে। এবং আমি কালা জাহাঙ্গীর শেষ পর্যন্ত তাকে সাধুবাদ জানাই যে সে অনুশোচনা করেছে, বিশেষ করে সে তিনি যে বোনের সঙ্গে করেছে, পশুদের সঙ্গে করেছে, উনি যে কত নিকৃষ্ট এবং ভিন্ন কাজ এই উপলব্ধি যে তার ভিতরে এসেছে সেটা খুবই ভালো। এবং আমার অনুমান যে আপনাদের এই অনুষ্ঠানের জন্যই এই এই ধরনের উপকার হচ্ছে। এই অনুষ্ঠানটা অনেক সমাজ সংস্কারের কাজ করতে হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং আশা করি যে আরো অনেক লোক এই কথাগুলি জানবে। আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীরা যতটুকু না এই অপরাধীদেরকে ফিরিয়ে আনতে পারতেছে, বা অন্যান্য ধর্মীয় লোকেরা বা অন্যান্য সমাজ সংস্কারকরা, তার চেয়ে বেশি অবদান সম্ভবত আপনাদের এই অনুষ্ঠানটা অনেক ভালো ভূমিকা গ্রহণ করতেছে সমাজের এই পরিবর্তন করার জন্য। কালাজাহাঙ্গীর মতন যারা এই অনুষ্ঠান শুনে বুঝে এবং তারা নিজের ভিতরটা আত্মবৃদ্ধি হয়, তারা যেহেতু পরিবর্তন হতে চাচ্ছে এটা খুব ভালো লক্ষণ, কিন্তু বুঝতে হবে এগুলি একসময় যেহেতু একটা রোগের মধ্যে পড়ে যায়, কখনো কখনো আমি যদি কিছু চিকিৎসার কথা বলা যায় সেগুলিও তাদেরকে হয়তো প্রয়োজনে নিতে হতে পারে, সেজন্য কিছু প্রফেশনাল সাহায্য তারা নিতে পারে।
অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম।
জি, আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ কালা জাহাঙ্গীরের অপ্রিয় সত্য শুনেছি, এক্সপার্টের কমেন্টস গুলো আমরা শুনলাম। এখন ছোট্ট একটা ব্রিদিং স্পেস আমরা নিতে চাই, এর পরপরই ফিরে এসে আমরা SMS এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগমেন্ট গুলো রয়েছে, সেগুলো আমরা যাহা বলিব সত্য বলিব জানাবো, এবং আপনারা যে কমেন্টস গুলো করেছেন, মেইল গুলো পাঠিয়েছেন কালা জাহাঙ্গীরের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনে, সেগুলো নিয়ে তার যে প্রতিক্রিয়া সেগুলো আমরা জানার চেষ্টা করব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদেরকে মেইল করেছেন, SMS করেছেন, ফিডব্যাক গুলো জানিয়েছেন। তাদেরকে জ্যোতি লিখেছে, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে একটা মানুষ এতটাই খারাপ হতে পারে। হিমেল লিখেছে, ভাইয়া ওকে পুলিশে দেওয়া উচিত। লুৎফল লিখেছে, জাহাঙ্গীরের অন্যায় ক্ষমার অযোগ্য। রুমা লিখেছে, জাহাঙ্গীর যে শেষ পর্যন্ত তার ভুল স্বীকার করেছে সেটাই তার জীবনের সবচেয়ে ভালো কাজ। হামিদ লিখেছে, এই গল্পটি শুনে আমার ধারণা মেয়েরা আরো অনেক সচেতন হবেন। হাসিনা লিখেছে, আমার মনে হচ্ছে জাহাঙ্গীরের মতো মানুষের কাছে মেয়ে মানেই ভোগের বস্তু, মা বোন কিছুতেই তার কিচ্ছু যায় আসে না। নবাব লিখেছে, এর চাইতে জঘন্য ঘটনা আমি আমার জীবনে কখনো শুনিনি। সালাউদ্দিন লিখেছে, আমার জন্য পুরো গল্পটা শোনা খুব কঠিন ছিল, তারপরেও আমি শুনেছি। আকিব লিখেছে, আমার খুব রাগ হচ্ছে, কাকে যে বিশ্বাস করব জীবনে বুঝতে পারছি না। শর্মি লিখেছে, আমার জীবনেও একবার একটি ভুল হয়েছিল, জাহাঙ্গীরদের ব্যাপারে সবাই সচেতন হন। প্রিয় শ্রোতা, আজকে আমরা সবসময় একটা কথাই বলেছি যে যে ভুল করেছে, যে পাপী, তাকে ঘৃণা করাটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আরেকটা পাপের জন্ম যেন এরকম ভাবে না হয় সোসাইটিতে, সেটার জন্যই যাহা বলিব সত্য বলিব। আপনারা যদি সচেতন হন এবং আরেকজন কালা জাহাঙ্গীর যাতে সমাজে জন্ম দিতে না পারে, তাহলেই আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস হয়েছে। তো জাহাঙ্গীর, আপনি তো শুনলেন, এবার আপনার কি বলার আছে?
লিসেনারদের উদ্দেশ্যে আমি এইটুকুই বলতে চাই যে আমি যে ভুলটা করছি এরকম ভুল যেন আর কেউ না করে, আর যারা বাজে মন্তব্য করতেছে তাদেরকে যদি আমি কোনো সময় না বলতাম তারা কিন্তু জানতে পারতো না, আর আমি বলার কারণে তারা জানতে পারছে। আর আপনারা বাজে মন্তব্য না কইরা আপনারা দেখেন আপনাদের ঘরে ভাই কোনো ভাই নিয়ে এরকম অধঃপতনে যাচ্ছে, কিংবা কোনো ছেলে নিয়ে অধঃপতনে যাচ্ছে, কিংবা নিজে নিয়ে অধঃপতনে যাচ্ছেন। আপনারা আমার এটা শুনলে আপনারা যাতে, যদিও কেউ এরকম খারাপ কাজে লিপ্ত থাকেন, যাতে ভালো হন, সচেতন হতে পারেন, এই কারণে আমার এই কথাগুলো বলা। কারণ আমি নিজে তো খারাপ হইছি, আর কেউ যাতে আমার মতন এরকম খারাপ না হয় আমার এইটুকুই বলা।
ওকে, অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। আপনার নাম শুনে আজকে অনেকেই মনে করেছে সে কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীর আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। আসলে ব্যাপারটি এরকম নয়, কালা জাহাঙ্গীর আপনার নাম এবং একজন কালা জাহাঙ্গীরকে মনে করি হয়তো বা আপনার কাছে যেভাবে র‍্যাপ ছুটে গিয়েছিল সেরকম ভাবে অনেকেই আজকে ওই কালা জাহাঙ্গীরকে মনে করে আপনার কাছে এসেছেন এবং আপনার জীবনের যে সত্য অপ্রিয় সত্য সেটার রং যে কতটা দুর্ধর্ষ রকমের কালো, সেই কালোর কাছে কোনো অংশেই আমার মনে হয় না কোনো কালো জাহাঙ্গীরের অপরাধ এবং সত্য কোন অংশে কম। প্রিয় শ্রোতা, আমরা এরপর যে আর জি সুমনের কাছ থেকে শুনতে চাই সজীব হাসানের জীবনের অপ্রিয় সত্য, যিনি আমাদেরকে এই সপ্তাহে চিঠি পাঠিয়ে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করেছেন।
যাহা বলিব সত্য বলিব।
আমার নাম সজীব হাসান। ব্যক্তিগত জীবনে আমি একজন ছাত্র। সামনেই আমার HSC পরীক্ষা, কিন্তু কয়েক মাস আগে আমার করা একটি ভুল আমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে এবং আমি পড়াশোনায় কিছুতেই মন বসাতে পারছি না। কলেজে পড়ার সময় থেকেই আমার ভাবির সাথে আমার খুবই ভালো সম্পর্ক। মূলত আমরা দুজনই ছিলাম খুব ভালো বন্ধু, কিছুটা খুনসুটি ঝগড়াঝাটি আর তারই পরিপ্রেক্ষিতে রাগ অভিমান। তারপর আবার সব কিছু ভুলে হাসি ঠাট্টায় মেতে থাকা ছিল আমাদের প্রতিদিনকার ঘটনা। ভাবি আমাকে খুবই বিশ্বাস করত, কিন্তু আমি না বুঝে সেই বিশ্বাস রাখতে ব্যর্থ হয়েছি। আমি ভাবির ভালোবাসার সুযোগ নিয়ে ভাবিকে আমার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করতে বাধ্য করি আর এরপরই ভুল বুঝতে পেরে ভাবির কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু ভাবি আর কখনোই আমার সাথে কোনো কথা বলেনি, মাফ করে দিয়েছে কিনা তাও জানি না। আমি শপথ করছি এই ধরনের ভুলের পুনরাবৃত্তি আমার জীবনে আর কোনোদিন হবে না। আর সবাইকে বলতে চাই তারা যেন ক্ষণিকের আবেগকে প্রশ্রয় দিয়ে সারা জীবনের কোনো সুন্দর ও মধুর সম্পর্ককে নষ্ট না করে দেয়।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ আর যে সুমন এবং একই সাথে সজীব হাসান আপনাকেও আপনার এই উপলব্ধির জন্য। যাই হোক প্রিয় শ্রোতা, এই ছিল কালা জাহাঙ্গীরের জীবনের অপ্রিয় সত্য। আজকের মতো আমরা যাহা বলিব সত্য বলিব শেষ করছি। ঈদের স্পেশাল যাহা বলিব সত্য বলিব থেকে আপনাদের সবাইকে শুভরাত্রি জানাতে চাই এবং আগামী রবিবার ঠিক রাত 11:20 যাহা বলিব সত্য বলিব তার পূর্ণ আমেজে পূর্ণ মেজাজ নিয়ে আবারও ফিরে আসবে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। এ পর্যায়ে আর জে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু ও সর্বোপরি আমার কাছ থেকে অর্থাৎ আর জে কিবরিয়ার কাছ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.